যেটা সেটা হচ্ছে অনেক ইমেল পাই যে ইমেলের মধ্যে শুধুমাত্র নাম ঠিকানা এবং ফোন নাম্বার আছে, আর সেই সাথে আছে যে প্লিজ আমাকে কল করলে ঘটনা শোনা যাবে না। সেটা নিয়ম না, নিয়মটা হচ্ছে যে আপনার ঘটনা আমাদেরকে পাঠাতে হবে, সেই ঘটনা যদি সিলেক্টেড হয় দেন আপনি একটা কল পাবেন আমাদের কাছ থেকে এবং আপনাকে আমরা স্টুডিওতে ইনভাইট করবো। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ঘটনাটা অবশ্যই পাঠাতে হবে আপনার যে ঘটনা। যাই হোক, আজকে যদি আমাদের এই এপিসোডটি আনফর্চুনেটলি কেউ মিস করে থাকেন তাহলে একেবারে হতাশ হবার কিছু নেই, আবারও আপনি এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22 এবং তাহলে দেখবেন যে একের পর এক আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন এপিসোডের অপশন দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনার পছন্দের আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলেই শুনতে পারেন। And আপনি যদি চান যে ভূত FM টিউনটা আপনার টিউন বা মাই টিউন, আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভূত FM টিউন কোড মনে রাখতে হবে। অ্যান্ড দ্য টিউন কোড ইজ 92125 এবং আপনি একটা SMS পাঠিয়েই এটা এই টিউনটি আপনার করে ফেলতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে টাইপ করতে হবে 92125 যেটা হচ্ছে কোড নাম্বার এবং এই SMSটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আর সেই সাথে আজকে শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি আজকে এখানে উপস্থিত নেই। আমি গত সপ্তাহে ঘটনা পড়িনি কোনো, বাট অনেকেই বলেন যে না ঘটনা যারা ইমেল পাঠান তাদের ইমেলগুলো পড়তে বা সাউন্ড ফাইল প্লে করতে। সো আমি সেরকমই একটা ঘটনা আপনাদেরকে শুরু করছি, আপনাদেরকে একটা ঘটনা দিয়ে শুরু করছি এবং আমাকে কেউ একজন লিখছেন, নামটা হচ্ছে তার দেখছি তার নামটা হচ্ছে সাকিব আবদুল্লাহ খান, তিনি তেজগাঁও থেকে লিখেছেন। তিনি লিখেছেন যে হাই রাসেল ভাইয়া, কেমন আছেন? আমি প্রায় প্রথম থেকেই মুগ্ধ হয়ে ভূত FM শুনছি। আমি না বলে আমরা বলাই ভালো, কারণ আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে প্রায় 2 বছরের বেশি সময় ধরে প্যারানর্মাল বিভিন্ন ব্যাপার নিয়ে পড়াশোনা করছি। যাই হোক, এসব কথা পরে হবে, এখন আমি একটা ঘটনা বলতে চাই। ঘটনাটি আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে শোনা, ওর কিছু পারিবারিক কারণে ওর নামটি বললাম না, ওর ভাষাতেই বলি। প্রায় 4 বছর আগের কথা, আমি তখন ক্লাস 7-এ পড়ি, নাখালপাড়া রেলগেটে একটি বাজার বসে। বাবা ব্যবসার কাজে বাইরে থাকায় প্রায় আমি আর মা রাতের বেলা ওখানে বাজার করতে যেতাম। তেমনি একদিন রাতের ঘটনা, রাত 8টার দিকে বা আরো পরে আমরা সেদিকে গেলাম, অর্থাৎ বাজার দিকে গেলাম। একজন মাছওয়ালা জাটকা মাছ বিক্রি করছিল, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তারা সে সবার উপরে একটা বড় মাছ রেখে দেয় এবং মা মাছটা দাম করছেন। এমন সময় একজন বুড়ি এসে মাছগুলো দেখতে লাগলো, তার বেশভূষা অনেকটাই অদ্ভুত এবং সারা মুখ চাদর দিয়ে ঢাকা, এক হাতে একটি সাদা লাঠি অর্থাৎ একটা ছড়ি আর এক হাতে একটা ছোট সাদা লাঠি, নজর কাড়ার মতোই অদ্ভুত। বুড়িটি মাছওয়ালাকে বলল যে ওকে ওই বড় মাছটা দিতে হবে, কাঁপা কাঁপা তার কণ্ঠ, কিন্তু মাছওয়ালা তাকে বড় মাছটা দিতে রাজি হল না, বরং তার বদলে কয়েকটা ছোট মাছ ফ্রি দিতে চাইল, কিন্তু বুড়ি না ছোড় বান্দা। আমার মা তাদের ঝগড়া দেখে মাছওয়ালাকে মাছওয়ালার অনেক আপত্তি সত্ত্বেও বেশি দাম দিয়ে বড় মাছটা বুড়িকে দিয়ে দিলেন। ভাবলেন হয়তো তার অনেক শখ হয়েছে, টাকা পয়সার অভাবে কিনতে পারছে না। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যেই না মা বুড়ির হাতে মাছ তুলে দিলেন, বুড়ি তাকে বলল যে একটা বড় বিপদ থেকে বেঁচে গেলি। একথা শুনে আমরা সবাই খুবই অবাক হলাম। মা মাছওয়ালাকে টাকা দিয়ে বুড়িকে দেখার জন্য যেই পিছনে তাকালেন দেখলেন বুড়ি নেই, আমিও দেখলাম বুড়ি কোথাও নেই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বুড়ি কিভাবে হাওয়া হয়ে গেল বোঝা গেল না। আমি তখন খুব ছোট তাই এসব প্যারানর্মাল ব্যাপার বুঝি না, কিন্তু মা এসবের সাথে ভালোভাবেই পরিচিত ছিলেন। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম একটু পাশে একজন কলাওয়ালার কাছে। লোকটার বয়স একটু বেশি, উনি অপ্রত্যাশিতভাবে মাকে বললেন, মা তুমি কি একটু আগে একটা বুড়ি মহিলাকে দেখেছিলে? মা অবাক হলেন, তিনি সম্মতি সূচক ভাবে মাথা নাড়লেন। মহিলাটি কই গেল বলতে পারবা? মা না, হঠাৎ যে কই গেল বুঝলাম না, কিন্তু আপনি আমাকে এটা জিজ্ঞেস করছেন কেন? আপনি বুঝলেন কিভাবে যে আমি তাকে দেখেছি? কারণ আমিও তাকে দেখেছি, প্রায় দেখি। গত 14 বছর ধরে আমি এখানে কলা বিক্রি করি, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে 5-6 সেকেন্ডের বেশি দেখি নাই। মা সেখান থেকে চিন্তিত মুখে সরে এলেন, বিড়বিড় করে বললেন, বড় বিপদের কথা কেন বলল? অনেকক্ষণ বাজার করতে করতে আমরা সেটা প্রায় স্বাভাবিকভাবেই নিলাম, কারণ বুড়িটা হয়তো পাগল, রেললাইন ধরে হাঁটছিল। হঠাৎ আমার জুতো রেললাইনের মাঝখানে, আমরা হাঁটছিলাম, হঠাৎ আমার জুতো রেললাইনের মাঝখানে আটকে গেল। আমি জুতো ঠিক করতে গেলে পায়ের নিচ দিয়ে দেখলাম আমার পেছন দিয়ে একটা ট্রেন আসছে, হয়তো মাত্র 3-4 সেকেন্ডের মধ্যে পার করে যাবে আমাকে ট্রেনটা। আমি কি করবো বুঝতে পারলাম না। স্যান্ডেল না পরেই মাকে নিয়ে রেল লাইন থেকে দ্রুত বাসায় যাওয়ার আগে মা আমাকে বললেন যে আমার জুতা নাকি খুলে যাওয়ার কথা নয়, কারণ এটি এমন ভাবে লাগানো থাকে যে কেউ যদি নিজে থেকে না খোলে তাহলে জুতাটা খোলা যাবে না। এই যে স্পোর্টি টাইপের স্যান্ডেল যেরকম হয় আর কি, এটি হয়তো একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু বুড়ির কথা মতো হয়তো এটাই ছিল বড় বিপদ। ঘটনার সত্যতা সম্পর্কে আমার বন্ধুই ভালো জানে, কিন্তু আমি প্রায় 16 বছর ধরে ওই এলাকায় কাছাকাছি থাকি। আমি জানি যে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একজন করে মানুষ, মানে রেগুলার বা প্রতি সপ্তাহে না হলেও রেগুলার একটা করে মানুষ দেখা যায় যে ট্রেনে চাপা পড়ছে, হয়তোবা ব্যস্ততাপূর্ণ দিন রাত ব্যাপী চলা বাজারের জন্য, কিংবা এটা ভাবার বিষয় এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কিভাবে প্রতি সপ্তাহে অন্তত একজন মানুষ এরকম ভাবে মারা যায়। যাই হোক, এই ছিল ঘটনা। এবং আমি জানি না আসলে যে প্রতি সপ্তাহে এরকম জায়গায় প্রতিদিনই একজন করে মানুষ মারা যায় কিনা। যারা নাখালপাড়ায় থাকেন বা যারা সেখানকার অধিবাসী তারাই ভালো বলতে পারবেন। যাই হোক, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। পারভেজ আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম তার অনেক ভালো লাগে। রাশেদ আমাকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন রীতা ঢাকা থেকে, দারুণ লাগছে তার শুনতে। সালমান খান আমাকে SMS করেছেন সিলেট থেকে এবং আমাকে SMS করেছেন স্বাভাবিক হচ্ছে মাহিরা, ভূত এফএম ইজ দ্য বেস্ট। আচ্ছা, আমাকে এছাড়াও SMS করেছেন, তার নাম হচ্ছে নুরুল ইসলাম এবং তিনি SMS করেছেন আমাদেরকে ফাইসাল এবং তিনি চট্টগ্রাম টেকনিক্যাল থেকে SMS করেছেন। মিলন আমাদের SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এবং তার মনটা আছে খুব খারাপ এবং তার হচ্ছে অ্যান্টিভাইরাস ইউজ করা সত্ত্বেও তার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে, এই জন্য তার মনটা বেশ খারাপ। আমি সোনারগাঁ থেকে বলছি। আচ্ছা, আমি সবসময় একটা কথা বলি যে শাউট লেখার পরে আপনার নামটা লিখে ফেলবেন, নাহলে পড়তে সমস্যা হয়, নামটা সবার আগে লিখতে হবে। সাকিব চট্টগ্রাম থেকে লিখেছেন এবং তিনি লিখেছেন যে কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তিনি, হৃদয় এবং সাইফু তারা সবাই রেগুলার ভূত এফএম শুনেন। এছাড়াও আমাকে কাউসার SMS করেছেন, SMS করেছেন MSC বাঁধন, SMS করেছেন রিপন রাজশাহী থেকে, রিটস SMS করেছেন আমাকে, SMS করেছেন আমাকে অভি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, SMS করেছেন আমাকে তারেক আজিজ, এছাড়াও সাজ্জাদ মাহমুদ আমাদের SMS করেছেন। যাই হোক, যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। গেস্টের কাছে যাবো, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সো কোথাও যাবেন না, স্টে টিউন ফর ইউর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা কিছুক্ষণের মধ্যে অতিথিদের কাছে যাব, তবে শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট খুললেই, আমাদের ইন্টারনেটে আপনি যখন ফেসবুকে যাবেন বা টুইটারে যাবেন, তখন দেখবেন যে অসংখ্য গ্রুপ আছে ভূত এফএম নামে। এই সমস্ত গ্রুপের কোনো দায় দায়িত্ব বা ফ্যান পেজের কোনো দায়িত্ব একটা আছে, একটা ফ্যান পেজ আছে আপনারা জানেন যে অনেক সদস্য সেখানে। এছাড়া রেডিও ফুর্তির অফিসিয়াল একটা পেজ আছে, সেটাতে আপনারা ইচ্ছা করলে আপনাদের কমেন্ট লিখতে পারেন, আপনারা সেখান থেকে পড়তে পারেন। বাট আমি দেখেছি যে টুইটারেও একটা নাকি অফিসিয়াল পেজ আছে, যেটা আমাদের আমরা তার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না। এরকম ফেসবুকেও বিভিন্ন পেজ আছে যেগুলোর সাথে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট না। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে টুইটারের সেখানে, মানে আমরা যারা এখানে পার্টিসিপেট করে তাদের নাম দিয়ে এবং মানে ভৌতিষ্টের বিভিন্ন সদস্যর নাম দিয়েও সেখানে আবার বিভিন্ন সদস্য আছে। সো খুবই হাস্যকর ব্যাপারটা। তো এরকম ধরনের কোনো বিভ্রান্তকর সাইটে কি আপনিও বিভ্রান্ত হবেন না কোনো ধরনের কোনো বিভ্রান্তকর মন্তব্যে। এবং সেই সাথে যারা এখানে গেস্টরা আসেন এবং তারাই জানেন যে আসলে এখানে কিভাবে কি হয় না হয় সেটা জানেন, সেই বিষয়ে আমি যাচ্ছিও না, কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন যাচ্ছি না, শুধুমাত্র এটা বলবো যে এই পেজগুলো আমাদের না, এটা জানিয়ে দেওয়াটা খুব জরুরি মনে করেছিলাম বলে জানিয়ে দিলাম। আমার কাছে অনেক SMS রয়েছে, তবে তার আগে সবার আগে আমি চলে যাব ঘটনায় এবং আমাদের একজন গেস্ট এখানে অপেক্ষা করছেন, তার কাছ থেকে যাব এবং আপনি আপনার নামটা বলবেন এবং বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনাটা বলবেন।
ধন্যবাদ রাসেল ভাই, আমার নাম আমরার, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। ঘটনা শুরু করবার আগে জাস্ট একটু বলে নিছি, আজকে আমার বোন এবং আমার দুলাভাইয়ের ম্যারেজ ডে, সো কংগ্রাটস তাদেরকে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল আমার বোনের বিয়ে হবার ঠিক দু তিন মাস পরেই। তো আমার বোন এবং দুলাভাই এবং তার বোন, ওনারা তিনজন থাকতেন আজিমপুরের একটা বাসায়। তো সেই বাসাটা ছিল নিচতলা এবং বাসাটা বেশ পুরনো একটা বাসা ছিল। তো আমার বোন সারাদিন সে বাসাতে একলাই থাকতেন, কারণ দুলাভাই বিভিন্ন কারণে, অফিসিয়াল কারণে বাইরে থাকতেন এবং দুলাভাইয়ের বোন বিভিন্ন সময় ইউনিভার্সিটি এবং টিউশনি নিয়ে বাইরে থাকতেন। তো আমার বোন সবসময় ওখানে একলাই সেখানে থাকতেন। তো আমাদের বাসায় যখন আমার বোন থাকতেন, তখন কখনোই আপু আমাদেরকে এ ধরনের কোনো কিছু বলেনি যে সে খুব মানে ভীতু টাইপের বা সে উইয়ার্ড কিছু দেখে বা ওরকম স্কেয়ারি কিছু কখনো দেখেছে, এরকম কখনো সে কিছু বলেনি। তো আমরা কয়েকবারই সে বাসায় দাওয়াত খেতে যাই এবং প্রতিবারই আপুকে দেখে খুব ভীত মনে হয়। তো আমার মা জিজ্ঞেস করে যে কি হয়েছে, তো তখন কিছু বলে না। তো একদিন আপু আমাদের বাসায় এসে মায়ের কাছে শেয়ার করে কথাগুলো, যে আমার খুব ভয় লাগে সেই বাসায়, আমার কাছে মনে হয় যে সেই বাসাটাতে আমি একা নেই, সে বাসাটাতে আমার সাথে আরো কেউ আছে। তো আমার মা বলে যে তুমি একা থাকো তো সে কারণে হয়তো বা তোমার এরকম মনে হচ্ছে, এটা কিছু না। কিন্তু তখন আপু ইনসিস্ট করে যে না, আমার আসলেই খুব ভয় লাগে, আমি আসলে একা ওখানে মানে খুব ভয় লাগে আমার। তখন মা জিজ্ঞেস করে যে কি কি হয়, কিরকম মানে কেন ভয় লাগে। তখন আপু বলে যে আমি প্রায়ই একটা পারফিউম এর গন্ধ শুনি, একটা পারফিউম, এবং সেই পারফিউমের গন্ধটা চেঞ্জ হয়ে যায়, মানে মানুষের ঘামের গন্ধ লেগে পারফিউমের গন্ধ যখন যেরকম চেঞ্জ হয়ে যায় সেরকমটা চেঞ্জ হয়ে যায় গন্ধটা। তো মা এটাকেও খুব একটা পাত্তা দেন না, বলেন যে না এটা তোমার মনের সমস্যা বা কোনো সমস্যা এরকম। এবং আপু যেই রুমটাতে শুতো মানে রাতের বেলা, তো সেই রুমটায় আপুর ঘুম কখনোই ভালো হতো না, আপুর ঘুম বারবার ভেঙে 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 যেত এবং রাতের বেলা আপু খুব ভয় পেত। এবং রুমের উপরের দিকে একটা ছোট তাকের মতো ছিল, আপুর কাছে মনে হতো যে সবসময় ওই তাকে কিছু একটা আছে, এরকমটা আপুর কাছে মনে হতো। যাই হোক, এরকম চলছিল, এরকম চলতে চলতে প্রায় রাতের দিকে আপু আমার মাকে ফোন করত, ফোন করে বলতো আমার ভয় লাগছে, মা তখন আপুকে সেভাবে সান্ত্বনা দিত। একদিন হঠাৎ রাতের বেলা, এটা হয়তো বা আড়াইটা বা তিনটার দিকে হবে, আমার বোন আমার মাকে ফোন করে এবং বলে খুব ভীত গলায় বলে যে মা আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। তখন আমি জিজ্ঞেস করে যে মানে কি হয়েছে বলো। পরে আমার বোন বলে যে আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে আমার বুকের উপর কিছু একটা চেপে আছে, আমার খুব ভয় লাগছে। তখন আমু আরো কিছু জিজ্ঞেস করতে যায় কিন্তু কোনো আরো কিছু শোনার আগেই কলটা কেটে যায়। স্বভাবত এই কলটা কেটে যাওয়ায় আমার মা খুব ভয় পেয়ে যায় এবং আমার মা ভাবে যে ফোনটা কেটে গেল কেন, সাথে সাথে আমার মা আবার কল ব্যাক করে। কিছুক্ষণ পর ফোনটা আমার বোনই ধরে, আমার বোন ধরে খুব খুব কড়া গলায় আমার মাকে বলে আপনি কে, আমি আপনাকে চিনি না এবং আপনি আর কখনো আমাকে ফোন করবেন না। আমার মা খুব অবাক হয়ে যায়, আমার মা বলে মা তুমি এগুলো কি বলছো। তখন আমার বোন আপনি থেকে সরাসরি বলে যে তুই আর কখনো আমাকে ফোন করবি না, আমি তোকে চিনি না, বলে ফোনটা কেটে দেয়। আমার মা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং আমার বাবাকে ইমিডিয়েটলি উঠান, উঠিয়ে বলেন যে দেখো তোমার মেয়ে কিরকম করছে, একটা ফোন দাও। তো তখন আমার বাবা ফোন করেন আমার বোনকে, ফোন করার সাথে সাথে আমার বোন ফোনটা ধরে এবং প্রচন্ড রাগি গলায় আমার বাবাকে বলে যে তুই এখানে কেন এসেছিস, তুই আবার কেন আসলি এখানে। আমার বাবা বলে তাকে ধমকে উঠে বলে যে এগুলো কি বলছিস, কি হয়েছে তোর। তখন আমার বোন আবার বলে তুই এখানে কেন আসলি, তুই বারবার কেন এখানে আসিস। আবার আমার বাবা ধমক দেয় আমার বোনকে, ধমক দিয়ে বলে তুই কি বলছিস, তুই ঠিক করে, তোর মাথা ঠিক নেই, ঠিক করে কথা বল। তখন আর কিছু শোনা যায় না, প্রচন্ড ভারী নিঃশ্বাসের শব্দ ওই ফোনের উপাশ থেকে শুনতে থাকে, প্রচন্ড ভারী ভাবে কেউ নিঃশ্বাস নিচ্ছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এরকমটা শুনতে থাকে। আমার বাবা অনেকক্ষণ ফোনে ট্রাই করে আমার বোনকে কথা শোনার জন্য, কিন্তু কেউ কোনো কথা বলে না, শুধু কান্নার শব্দই শোনা যায়। যাই হোক, এরকম অবস্থায় যখন আমার বোন কোনো রেসপন্ড করে না, আমার মা এবং বাবা দুইজনই ভোর 4:30-5টার দিকে আজিমপুরে সেই বাসায় গিয়ে পৌঁছায় এবং প্রায় 1.25 ঘন্টা দরজা ধাক্কানোর পরেও কেউ দরজাটা খোলে না। 1.25 ঘন্টা পর আমার বোন এসে দরজাটা খোলে এবং সে এমনভাবে আমার বাবা মার দিকে তাকায় যেন সে খুব অবাক হয়েছে। আমার বাবা জিজ্ঞেস করে তোর কি হয়েছিল, তুই এরকম করছিলি কেন। আমার বোন বলে আমার কি হয়েছিল মানে কি, আমি কি করছিলাম। তখন আমার বাবা সব ঘটনা তাকে বলে, যেরকম তুই করেছিস। আমার বোন তখন বলে যে না, আমার তো কিছু মনে পড়ছে না, আমি আমার কিছুই মনে পড়ছে না, আমি এরকম কিছু করিনি। তখন আমার বাবা তাকে ফোন কলগুলো দেখায়, দেখ আড়াইটার সময়, তিনটার সময়, সাড়ে তিনটার সময় কলগুলো আমি দিয়েছি, তুই করেছিস, তোর কি কিছুই মনে নেই? তখন আমার বোন বলে যে না, আমার কিছুই মনে নেই। যাই হোক, আমার বাবা খুব র্যাশনাল মানুষ হওয়াতে উনি আমার বোনকে বলে যে তুই একা থাকিস এবং এই কারণে তুই সামহাও জিনিসগুলো ম্যানুফ্যাকচার করেছিস, যাই হোক এটা সলভ হচ্ছে, তোকে এখানে আর থাকতে দেওয়া যাবে না, তোকে আমরা বাসায় নিয়ে আসবো। আমার বোন বাসায় চলে আসে আমার মার সাথে, বাবার সাথে, এবং বাসায় চলে আসবার পরে আমি এই ঘটনাগুলো আমার বোনের কাছ থেকে শুনি। এবং তখনও বোন যখন আমাকে বলছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে মানে সে বিশ্বাস করতে পারছে না যে এই ধরনের কোনো কিছু সে বাবাকে বলেছে বা কিছু। তো আমি খুব মানে কৌতূহলী হয়ে পড়ি, আমি প্রচন্ড কিউরিয়াসিটি আমার জাগে। তো আমি ঠিক করি যে আমি সেই বাসাটায় চলে যাব। সেই বাসাটায় তখন কেউ ছিল না, আমি ঠিক করি যে ও বাসাটায় আমি চলে যাব এবং আমি একা থেকে দেখব যে ওখানে আসলে কি হচ্ছে। তো যেহেতু বাসায় বলা যাবে না আমি ওখানে একা থাকবো, কারণ বাসায় বললে সবাই হয়তো ভাববে যে আমি থাকতে দেবে না আমাকে, সে কারণে আমি বললাম আমি এক ফ্রেন্ডের বাসায় থাকবো। তো আমি আমার বোনের ব্যাগ থেকে ওই বাসার দরজার চাবিটা চুরি করে নিয়ে চলে যাই। তো আমি ঢাকা ভার্সিটি এরিয়ায় প্রায় 11:30 পর্যন্ত থাকি ফ্রেন্ডের সাথে আড্ডা আড্ডা মেরে। আমি সে বাসাটাতে দরজা খুলে আমি যাই, এবং আমার ওই সময়ে মাথাতেও ছিল না যে মানে মানে আমি যে একটা এক্সপিরিয়েন্স নিতে এসেছি বা কিছু, ওরকম কিছুই না। যে বেডরুমটায় আমি আগে শুতাম, যে বেডরুমটা আমার বোনও শুতো, যেখানে উনি আপু ভয় পেত, আমি স্বভাবতই সেই বেডরুমটায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ার পরে ঠিক কতক্ষণ পরে হবে আমি ঠিক বলতে পারবো না, হঠাৎ আমার ফোন ভাইব্রেট করে ওঠে এবং ফোন আমি ওই ভাইব্রেশনের শব্দে ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠবার পরই আমি ফোন কলটা ধরি এবং দেখি যে আমার বোন ফোন করেছে, এবং আমার বোন সেই একই রকম ভারী গলায়, অত্যন্ত রাগী গলায় আমাকে বলে, তুই আবার কেন আসলি, তুই কেন আসলি এখানে। এই কথা সে বলতেই থাকে, বলতেই থাকে। বারবার যখন সে বলতে থাকে, আমি হ্যালো হ্যালো করে বারবার বলি যে আপু কি হয়েছে বা কিছু, সে বারবার একই কথা বলতে থাকে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, আমি কলটা ভয় কেটে দেই। তারপরে ফোন কেটে দেবার পরে আমি মানে প্রচন্ড অন্ধকার ছিল সেই রুমটা, আমি মানে প্রচন্ড ভয়ের কারণেই রুমের লাইটটা জ্বালিয়ে দিই। রুমের লাইটটা জ্বালিয়ে দেবার পরেই আমার আমার বেডটার ঠিক সামনে যেই দেয়ালটা ছিল, সেই দেয়ালটাতে আমি রক্ত, ছোপ ছোপ রক্ত দেখতে পাই। মানে কারো গলা কেটে দিলে, কাউকে জবাই করে দিলে যেরকম রক্ত ছিটকে পড়ে, ওরকম ছেঁটা ছেঁটা রক্ত। এই রক্ত দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি 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 ঠিক করি যে আমি এই বিছানায় আমি আর আর থাকবো না। আমি নেমে পড়ি, চট করে নেমে পড়ি নিচে, এবং যখন আমি ফ্লোরে পা দেই, ফ্লোরে পা দেবার পরে আমার কাছে মনে হয় যে মানে ফ্লোরটা সলিড না, ফ্লোরটা নরম, প্রচন্ড নরম, এবং খড়ের গাদায় পা দিলে যেরকম মনে হয় ওরকম মনে হচ্ছিল। তো আমি মানে কোনো কিছু না চিন্তা করে নিচের দিকে তাকাই, এবং তাকানোর পরে আমি দেখি অনেক অসংখ্য অসংখ্য চুল ওই ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, অসংখ্য বড় বড় চুল, মেয়েদের বড় বড় চুল। এবং আমি যতদূর পর্যন্ত ওই রুমের ফ্লোর দেখতে পাই আমি বড় বড় চুলগুলো দেখছিলাম, এবং আমি এই চুল দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। এবং ঠিক তার কতক্ষণ পরে আমি ঠিক জানি না, হয়তো অল্প কিছু পরেই হবে, একটা কান্নার আওয়াজ আমি শুনতে পাই। এই কান্না খুব টেনে টেনে একটা মেয়ে কাঁদছে, এবং খুব টেনে টেনে কাঁদছে অনেকটা মানুষ মরে যাওয়ার পরে, বা কুকুর যেমন খুব করুণ স্বরে কাঁদে, ওরকম করে একটা মেয়ে খুব টেনে টেনে কাঁদছে। এই এই সাউন্ডটা শুনবার পরে আমার মাথা আর ঠিক থাকে না, আমি রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য মনস্থ করি। আমি রুম থেকে বের হয়ে যাওয়ার সময় ওই এই সাউন্ডটা আমার দিকে চলছিল, এবং রুমের পাশেই একটা বাথরুম ছিল। আমি এর আগে যে কয়বারই ওই বাসায় গিয়েছিলাম, ওই বাথরুমটা যেতে আমার প্রচন্ড ভয় লাগতো। তো রুমের পাশের বাথরুমটাতে আমি 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 চলে যাই। আমি আমি জানি না আমি কি করে ওই বাথরুমে গেলাম। আমি বাথরুমের দরজাটা খুলে আমি ওই বাথরুমের ভিতরে চলে যাই, এবং আমি লাইট জ্বালি। লাইট জ্বালানোর পরে আমি পুরো বাথরুমের ফ্লোরে, পুরো বাথরুমের ফ্লোরটা রক্তাক্ত ছিল, পুরো বাথরুমের ফ্লোরটা রক্তে ভরা ছিল, এবং একটা কোনায় একটা ইংলিশ কমোড ছিল। এই ইংলিশ কমোডের উপরে একটা ন্যাড়া মাথা বসানো আমি দেখতে পাই, এক ন্যাড়া মাথা, এবং সেই মাথাটার চুলগুলো খুঁট দিয়ে কাটানো। আপনি যদি মানে কারো চুল মাথাটা যদি আপনি চাকু দিয়ে চেঁচে তুলে ফেলেন ওরকম করে তোলা এবং প্রচন্ড চুল আর রক্ত পুরো পুরো ফ্লোরে ছড়ানো, এই জিনিস দেখে আমি প্রচন্ড প্রচন্ড ভাবে ভয় পেয়ে যাই এবং হঠাৎ করেই সেই সেই মাথাটা আমার দিকে ঘুরতে শুরু করে এবং আমি তাকায় আমার দিকে যখন সে তাকায় তখন আমি এমন একটা মুখ দেখতে পাই প্রচন্ড কষ্টে মানুষের মুখ যেভাবে বিকৃত হয়ে যায় কিংবা খুব বিকৃত একটা হাসি, সেই মুখ এবং সেই হাসি এবং সেই পরিবেশ দেখার পরে আমার আর আর কিছু মনে নেই। পরে আমি যেটা শুনেছি যে আমার দুলা ভাইয়ের বোন সকালবেলা সেই বাসাতে আসে, তার কাছে আরেকটা চাবি ছিল, সে বাসাতে এসে সে তার বই খাতা নিতে আসে এবং সে আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় সেই বাথরুমের সামনে পড়ে থাকতে দেখে এবং তারপরে আমার বাবা মা আসে, সবাই আসে এবং আসার পরে আমি তাদেরকে ওই মূর্ছা যাবার আগ পর্যন্ত ঘটনাটাই বলতে পারি, এর বেশি কিছু আমি তাদেরকে বলতে পারি না। তো এই ঘটনাটা ঘটবার কিছুদিন পরে আমরা আমার বোনরা সেই বাসাটা আমরা ছেড়ে দিই এবং সেই বাসাটা ছেড়ে দেবার পর আমরা শুনেছিলাম যে সেই বাসার খুব কাছেই লালবাগ এলাকায় একটা একটা গার্মেন্টসের মেয়েকে খুন করা হয়েছিল এবং সেই মেয়েটাকে এরকম জবাই করা হয়েছিল এবং তার মাথায় কোনো চুল ছিল না, এরকম করে চেষে তার মাথার চুল তুলে ফেলা হয়েছিল।
ঠিক ওই বাসাটাতে একটা ঘটনা ঘটেছিল, যে বাসাটা আপনারা ছিলেন।
জি জি, ওই বাসাটাতে একটা ঘটনা ঘটেছিল, ওটা এলাকাবাসীরা বলেন বাট ওখানকার বাড়িওয়ালারা এটা স্বীকার করেন না। ওই বাসার দুই তলায় আপনার একজন হাজবেন্ড তার ওয়াইফের সাথে ঝগড়া করে সুইসাইড করেছিল ওই বাসাটার দুই তলাতেই। তো ওই বাসাটার কোনো সমস্যা ছিল কিনা এটা কখনো আমার দুলা ভাইকে বলা হয়নি। তো বাট এই ঘটনাগুলো এলাকাবাসী সবাই জানে,
সবাই জানতেন।
জি ওকে, তো এটাই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু SMS এসেছে। আমি সুমন চট্টগ্রাম থেকে লিখেছেন যে আমি নেভিতে জব করি এবং সিতে মাঝে মাঝে শিফট নিয়ে থাকতে হয় এবং তখন ভূত FM শুনি এবং তারও জীবনে প্যারানর্মাল ঘটনা আছে বেশ কিছু। সে সমস্ত ঘটনা তিনি যদি শেয়ার করতে চান, আপনি যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের SMS এর মধ্যে জানাতে পারেন। আমাকে শাহরুখ খান SMS করেছেন, তিনি চাঁদপুর থেকে, এবং শাহরুখ খান চাঁদপুরে কেন তা আমরা নাই বললাম, চাঁদপুরে থাকার কথা না। যাই হোক, তিনি আছেন এবং তিনি বলছেন যে শুনতে খুব খারাপ লাগে না ভূত FM। ওকে, আমাদের অনেক মানে ভাল লাগলো শুনে যে আপনার শুনতে খারাপ লাগে না। ফেরজুল আমাকে SMS করেছেন মতিঝিল থেকে, মতিঝিয়া, এবং তিনি বলছেন যে আজকের ভূত FM জোশ হবে ইনশাল্লাহ। উপমা রাজশাহী থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো জোশ লাগছে তার কাছে। আমাকে স্পাইডারম্যান SMS করেছেন এবং বলছেন যে এভরি উইক এই দিনটার জন্য ওয়েট করি এবং আমি ভূত FM শুনতে পারবো। আচ্ছা, এবং চিন্তা করছি কখন ভূত FM শুনতে পারবো। আই জাস্ট লাভ দিস শো। আজকের এই শোতে আপনাদের জন্য বেশ কিছু চমক থাকছে, সেই চমকগুলো আমি পরে আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে কি কি চমক থাকছে, বুঝতে পারবেন, চমকানোর জন্যই তো চমক। তো আচ্ছা, আমাকে সুস্মিতা বণিক SMS করেছেন যে আমি একা ভূত FM শুনছি। আমাকে এছাড়াও টাইটানিক রুবেল SMS করেছেন, অনেকদিন পরে তিনি ভূত FM শুনছেন। আমাকে এছাড়াও SMS করেছেন মাহবুদ কক্সাস বাজার থেকে এবং তিনি বলছেন যে আজকের শোটা তার কাছে ভালো লাগছে। ওয়াকিফ SMS করেছেন, তিনি বলছেন ওয়াই ওনলি ফ্রাইডে, তিনি প্রতিদিন ভূত FM চান। আমরা চাই তাহলে সেই পরিমাণ, আমাদের সাত দিনের জন্য অসংখ্য ঘটনা আমরা পাই আপনাদের কাছ থেকে, সেই ঘটনার মধ্যে থেকে বেছে আমরা কয়েকজন গেস্টকে সিলেক্ট করতে পারি। প্রতিদিন করতে হলে আপনাদের কাছে আরো আরো অনেক বেশি ঘটনা আমরা এক্সপেক্ট করবো এবং সেই ঘটনাগুলো অবশ্যই ভালো হতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ঘটনাগুলো আমরা ভূত FM অলরেডি মানে শেয়ার করে ফেলেছি সেই ধরনের ঘটনাগুলো না পাঠানোই ভালো, কারণ সেগুলো পড়ার চান্স অনেক কম বা সেগুলো মাধ্যমে আপনাকে ডাকার চান্স অনেক কম। সুতরাং নতুন ধরনের যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেটা পাঠাবেন এবং আমরা অবশ্যই সেটা চেষ্টা করব আমাদের যে কোনো একটা এপিসোডে পড়ে শোনাতে বা আপনাকে ইনভাইট করতে। যাই হোক, আমার কাছে আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি পড়ে ফেলতে চাই। দ্য মিন টাইম আপনি SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আচ্ছা, আমাকে এখন যিনি লিখেছেন SMS টি, তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি যে, ডিয়ার রাসেল ভাই, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এবং তিনি বলছেন যে তিনি এই ঘটনাটা শেয়ার করতে চান এবং তার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, তিনি লিখছেন যে আমি একজন মেরিন অফিসার, যেহেতু মেরিন অফিসার তাই আমাদের ম্যাক্সিমাম সময় শিপে থাকতে হয়। ঘটনাটা ঘটেছে 2011 ফার্স্ট দিকে, তখন আমি জুনিয়র অফিসার হিসেবে বাংলাদেশে একটা শিপে জয়েন করি। শিপে একটা সিস্টেম থাকে, সেটা হলো যে যখন শিপ অ্যাঙ্কারে থাকে তখন শিপের ভেতর জুনিয়র অফিসারকে থাকতে হয়, আর ক্যাপ্টেন এবং অন্যান্য সব অফিসাররা তারা সবাই সৌরে বাসায় চলে যায়। ঘটনাতে আসা যাক, ঘটনার এবং আমাদের শিপে তখন চিটাগাংয়ে পোর্ট করে থাকা, যে চিটাগাংয়ে পোর্ট করা অবস্থায় এবং প্রায় 2 নটিক্যাল মাইল দূরে তা হচ্ছে সেটা আছে এবং সেটা অ্যাঙ্কর করা। এবং তিনি বলছেন যে আমি সেই শিপে ডিউটি দিচ্ছিলাম, আমার ডিউটি ছিল রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত, তখন রাত্রি 3টা 20 বাজে। আমার চোখে হালকা হালকা ঘুম পাচ্ছে, আমি শিপের ডেকে বসে আছি, আমার আশেপাশে কেউ নেই। হঠাৎ আমি দেখতে পেলাম যে 5-6 মিটার সামনে একটা মানুষের সাদা কাপড় পরে শুয়ে আছে, অনেকটা কাফনের কাপড়ের মতো মনে হচ্ছে, একটা লাশ আমার সামনে শুয়ে আছে। আমি চিন্তা করলাম প্রথমে যেটা, সেটা হচ্ছে এটা হয়তো আমার হ্যালুসিনেশন, আমি খুবই ঘুম পাচ্ছে তাই হয়তো এই ধরনের হ্যালুসিনেশন হচ্ছে আমার। তাই আমি আমার কাছে একটা বোতলে রাখা পানি ছিল সেটা দিয়ে মুখ ধুয়ে ফেললাম, এবং যাতে আমার ঘুমটা চলে যায় এবং আমি এই ধরনের ঘটনা থেকে যেন রেহাই পাই। বাট তখন আমি আমার লাইফের সবচেয়ে আজব একটা জিনিস দেখলাম, আমি দেখতে পেলাম যে ওই লাশটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে। যখন সে আমার দিকে তাকালো তখন আমি দেখি সে আমার ফ্রেন্ড আরিফ, বা আসার কথা ছিল না, সে তো প্রায় 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার স্কুল ফ্রেন্ড আরিফকে, সে আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। দেন আমি আর এরপরে কি হয়েছে সেটা বলতে পারবো না। নেক্সট ডেতে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমি এবং পোর্টের কলোনিতে আমার এক রিলেটিভের বাসায় চলে যাই। এটাই ছিল ঘটনা। ঘটনাটা হয়তো আপনারা হয়তো এরকম মৃত মানুষের সাথে আবারও দেখা হয়ে গেছে এরকম ঘটনা শুনেছেন, এরকম ঘটনা হয়েই থাকে, এর আগে আমরা শেয়ার করেছি। বাট এটা শিপে ছিল এবং খুব মানে মজা লেগেছিল আমার পড়ে, যে শিপে একটা বিচ্ছিন্ন জায়গায় এরকম একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, আমার কাছে আরো কিছু এসএমএস করেছে। ফয়সল আমাকে হাতির পুল থেকে এসএমএস করেছেন এবং তিনি 5th ফ্লোরে একা শুয়ে আছেন এবং ভূত এফএম শুনছেন, তার কাছে ভয় লাগছে। মাসুদ পারভেজ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তারা 10 জন একসাথে শুয়ে আছেন, একসাথে ভূত এফএম শুনছেন। আমাকে আফাজ মাদার টেক থেকে এসএমএস করেছেন এবং আজকের ভূত এফএম তার কাছে ভালো লাগছে এটা তিনি জানিয়েছেন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে আমরা আমাদের পরবর্তী গেস্টের ঘটনায় যাব এবং তার ঘটনা আমরা শুনবো। আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন প্লিজ।
হাই লিসেনার, আমি মাসুম, মোহাম্মদপুর বাবর রোড থেকে এসেছি। আসল ভাই ঘটনা সুন্দরবনেরটা নিয়ে শুরু করি। আমি আগে বলে রাখি আমার বাড়ি সুন্দরবনে খুব কাছে। ঘটনাটা ঘটেছিল ইট ওয়াজ অ্যাবাউট 18 or 20 years ago, সুন্দরবন কেন্দ্রিক, সুন্দরবনকে নিয়েই ঘটনাটা ঘটেছিল। আমার বড় খালুর সাথে, আমার খালার হাজবেন্ডের সাথে। আমার খালু পেশায় একজন কাঠুরে, উনি সুন্দরবনে কাজ করেন, সুন্দরবনের ওনার কাজ। সুন্দরবনে প্রায় 12 মাসই বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়ে থাকে। তো একটা সময় নভেম্বর এবং ডিসেম্বর মাসের দিকে সরকার অনুমতি দেয় গোল গাছ কাটার জন্য, সুন্দরবনে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে সুন্দরবনে গোল পাতা কাটে। আমার খালু ছিলেন ওই গোল গাছ কাটার যারা একসাথে যায় ওই টিমের সর্দার। তো যথারীতি ওনারা সবাই গেলেন, সম্ভবত 6 জন ছিলেন ওনারা।
আচ্ছা,
6 জনের 19 ছিলেন সর্দার।
আচ্ছা,
একটা সময় সুন্দরবনে সাধারণত ফজরের নামাজের পরে সবাই যায়, আবার মাগরিবের পর চলে আসে।
আপনার মাইকের সামনে কথা বলতে হবে। হ্যাঁ, এদিকে। তারপরে
7 দিন যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, আমার খালু একদিন দুপুরবেলার পরে জঙ্গলের মধ্যে ওনার কাজ ছিল যে তত্ত্বাবধান করা কোথায় গাছ ভালো গোল পাতা পাওয়া যাবে এরকম। তো খালু দেখলাম যে পুরনো একটা বিল্ডিং, সুন্দরবনের মধ্যে পুরনো একটা বিল্ডিং, অনেক বড়, দরজা নাই। উনি একটু ভয়ও পেলেন, আশ্চর্য হলেন যে শুনেছি সুন্দরবনে বিল্ডিং আছে, পুরনো স্থাপত্য আছে শুনেছি, আজকে দেখলাম। উনি ভয় পাওয়ার মতো, তারপরে ঘুরে ঘুরে দেখলেন যেহেতু উনি অনেকদিন কাজ করেন সুন্দরবনের মধ্যে, ঘুরে ঘুরে দেখার পরে চলে আসলেন। নৌকে আসার পরে সবাইকে বললেন যে এই ব্যাপার, পুরনো বিল্ডিং দেখলাম। তো সবাই আশ্চর্য হল, বললেন যে ঠিক আছে আমরা তো শুনেছি কখনো দেখিনি, তো কালকে যাবো আমরা, এরকম একটা স্থির করলেন সবাই যে কালকে গিয়ে দেখে আসবো। আসলে বলে রাখি ওনারা যে জায়গায় ছিলেন নৌকা নিয়ে, বিল্ডিংটা বেশ দূরে ছিল না, যদি খোঁজে পাবে এরকম একটা বিষয়। যাই হোক, ওনারা রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেলেন। আমার খালু সম্ভবত মিড নাইটের দিকে হবে স্বপ্নে দেখলেন যে একজন বুড়ি, সাদা কাপড় পরা একজন বুড়ি ওনাকে বলছে যে তুই তো অনেক সমস্যার মধ্যে থাকিস, তোর অনেক অভাব, তোকে আমি এটা দিচ্ছি, এটা নিয়ে যা, এটা কাউকে বলবি না, এটা অনেক তোর ভালো হবে। তো স্বপ্নটা দেখার পরে ওনার ঘুম ভেঙে যায় এবং উনি স্মোক করতেন। তো বালিশের নিচে হাত দিয়ে দেখলে যে বিড়ি ছিল, ছিগার যেহেতু কিছু ছিল, বালিশের নিচে যখন উনি বিড়ি খুঁজতে যান তখন দেখলেন যে একটা স্বর্ণের দোলা জাতীয় কিছু উনি বের করলেন। বের করলে তবাক হয়ে গেলেন যে এইটাই তো আমাকে বুড়ি দিলেন, বা যেটা আমি একটু আগে স্বপ্নে দেখলাম। তারপর উনি রেখে দিলেন ওটা, রেখে দেওয়ার পরে সকালে উঠে সবাইকে নিয়ে ওই বিল্ডিংটা খোঁজার জন্য বের হলেন আর কি, যে উদ্দেশ্য ছিল সকালে উঠে বিল্ডিংটা খুঁজবে। আশ্চর্যের বিষয়ে দেড় দুই ঘন্টা বিল্ডিংটা সবাই মিলে খুঁজলেন কিন্তু কোথাও পাইনি। এবং উনি এমন এক্সপিরিয়েন্স ছিল ওনার যে মোটামুটি চেনা সুন্দরবনের সবকিছু, মোটামুটি চেনে এবং অনেক দূরে ছিল না ওনাদের স্থান থেকে। যাই হোক, ওটা পাইনি, পাওয়ার পরে উনি এই ঘটনাটা যে স্বর্ণের দোলা পেলেন, এই ঘটনাটা ওনার পাশে যে ছিলেন ওনাকে বলেছিলেন, বিশ্বজিৎ একজনকে বলেছিলেন। যাই হোক, সুন্দরবনের কাজ শেষ করে যখন খালু বাড়ি আসলেন, বাড়িতে আসার পরে খালাকে দেখালেন যে এটা আমি পেলাম আর তুমি দেখো কি অবস্থা। খালাও দেখলেন, দেখে খালা যেটা আমাকে পরে বললেন যে আসলে স্বর্ণের দোলার মতো ছিল, স্বর্ণ জাতীয় কিছু একটা, বেশ ওরকম কিছু একটা ছিল। খালু ওটা কিছুদিন পরে এটা স্বর্ণকার বাজারে নিয়ে গেলেন, স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার স্বর্ণকার তাকে বেশ কিছু টাকাও দেয়, 4-5 হাজার টাকাও দেয়। ওইটা নিয়ে যখন আসেন উনি, ঠিক তার পরের দিন থেকে ওনার মাথা ব্যথা এবং দৌড়ে দৌড়ে চলে যেত, ওয়ান কাইন্ডস অফ ম্যাড এরকম জাতীয়। আপনি রাত্রে ঘুম থেকে উঠে চিল্লাতো, লাফ দিয়ে উঠে যেত, দিনে খাইতে পারতো না, বিভিন্ন প্রকৃতির জ্বর অসুখ এরকম জাতীয় শুরু হলো। আস্তে আস্তে উনি শুকায় যাচ্ছেন, কেমন রোগাট হয়ে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। তারপরে যে ঘটনাটা ঘটলো, উনি প্রায় মানে একদম অসুস্থ জাতীয় এরকম কিছু একটা মনে হয়। তারপরে গ্রামের দিকে যে হুজুর থাকে, সবাই চিন্তা করলেন যে কেন এরকম হচ্ছে কেন, গ্রামের দিকে অনেক হুজুর আসলো, 7-8 জন হুজুর এসে ওনাকে উঠানোর মধ্যে শুয়ে রাখলো। শুয়ে রাখার পরে হুজুরা অনেকক্ষণ জিকির করার পরে একজন হুজুর লাভ দিয়ে উঠলো, উঠে বললো যে ও আর বাঁচবে মাত্র 13 দিন। এটা শোনার পরে সবাই একটু আপসেট হলো। ঠিক 13 দিনের মাথায় আমার খালু মারা যায়। আসলে একটা কথা বলে রাখি যে উনি যখন অসুস্থ হন প্রথম দিকে, উনি আবার স্বপ্ন দেখলেন যে তোকে না বলেছিলাম তুই এটা বলবি না, কাকে কেন বললি, পরে বুঝবি। এটা ছিল গল্প।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি এবং আমাদের আরো একজন গেস্ট আছেন, আমি জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। একটা কথা, সেটা হচ্ছে যে একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেব, তবে তার আগে আমরা ঘটনায় যাচ্ছি, প্লিজ।
ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভূতপ্রেমে আছেন এবং আমাকে শুনছেন। আমার নাম রকিবুল হাসান রাসেল, আমি এসেছি মিরপুর 10 নম্বর থেকে, অ্যাকচুয়ালি আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা ভাঙ্গুরাতে। তো সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে চাই, এটি রাজশাহীর ঘটনা। রাজশাহী মানে জায়গাটার নাম হলো ছপুরা। তো এটি আমি শুনেছি আমার মামা, ওর নাম জিতু, জিতুর কাছ থেকে। তো ঘটনাটি ঘটেছিল 1997 সালে, দিনটি হবে সোমবার, তারিখটা আমি বলতে পারব না। তো যে ছেলেটির সাথে ঘটনা ঘটেছিল, ছেলেটির নাম হলো বুলেট। তো যে পুকুরটি আমি বলবো, সেই পুকুরটি রাজশাহী ছপুরা এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক সামনেই আর কি, বেশ বড় এবং লম্বা দিঘি টাইপের পুকুর, 6 ঘাটি পুকুর বলে রাজশাহী এলাকার লোকজন। তো সেই বুলেট নামে যে ছেলেটা, আমার এক নানি আছে, মানে আমার মায়ের ফুপাতো, আমার মায়ের মানে ফুপু আর কি। তো ওনারা পুকুর পাড়ে, বেশ গরম সেই সময়, অনেক গরম ছিল আর কি। তো ওনারা কয়েকজন পুকুরে বসে মানে বাতাস মানে নিচ্ছে আর কি, একটু আরাম টারাম লাগবে আর কি। তো ইন দ্য মিন টাইম সেই বুলেট নামে যে ছেলেটি, একটা নিম গাছ ছিল, নিম গাছটা বেশ নাকি হন্টেড ছিল আর কি, বেশ অনেক ঘটনা ঘটেছে এবং সেই পুকুরেও নাকি অনেক ঝামেলা টামেলা ছিল আর কি, এবং এখনও নাকি সেটা হচ্ছে আর কি। তো যাই হোক, ওই ছেলেটি ওই নিম গাছের নিচে সে প্রসব করে দেয় আর কি। তো প্রসব করে দেওয়ার পরে সে গোসল করতে নামে, মানে প্রচন্ড এত গরম, ভ্যাবসা গরমে সে মানে গোসলটা করলে তার ভালো লাগবে আর কি। সেই পুকুরের পানি মানে কালো টাইপের পানি, ভয়ঙ্কর মানে কেমন যেন একটা অদ্ভুত টাইপের কালার আর কি পানির। তো ছেলেটি গোসল করছে, গোসল করার পর ইন দ্য মিন টাইম দেখা গেল কি যে ছেলেটি মানে পুকুরে মানে একবার উঠছে নামছে, মানে পানির মধ্যে থেকে একবার উঠছে আর নামছে, একবার উঠছে আর নামছে। তো হঠাৎ করে সে চিৎকার করে বলল যে আমাকে বাঁচাও, বাঁচাও, আমার প্রবলেম হচ্ছে, আমাকে কেউ মানে টেনে ধরে পানির দিকে নিচে নিয়ে যাচ্ছে আর কি। তো আমার নানি বা অন্যান্য যারা ছিল, তারা ভাবছে কি যে এরকম ছেলেটি হয়তো বা মানে ইয়ার কি করছে, ফাজলামা করছে, এইটা ভেবে তারা মানে জিনিসটা পাত্তা দেয় না আর কি। তো ঘটনা যখন আরো তীব্র হলো, দেখা গেল কি যে ছেলেটিকে একবারে পান নিচে নিয়ে চলে যাচ্ছে, ঠিক 1 মিনিট বা হাফ মিনিট পরে ছেলেটিকে আবার ছেড়ে দিচ্ছে, এবং ছেলেটি যেহেতু অনেক মোটা ছিল, বেশ স্বাস্থ্য ছিল আর কি, তো কোমর পর্যন্ত পানি থেকে উঠে যাওয়া একটা যে কোনো মানুষেরই একটু কষ্টসাধ্য ব্যাপার। তো কোমর পর্যন্ত পানি থেকে উঠে যাচ্ছে, আবার মানে পানি নিচে ডুবে যাচ্ছে। তো এইরকম অবস্থায় মানে পাশের সব লোকজনকে ডাকলো, ডাকার পরে পাশের জন আসলো। তো পাশে একটা কাঠের মিল ছিল, গাছ কাটা যে দড়ি, ওই দড়িটা দিয়ে তার মানে নিকট মানে একটু কাছে গিয়ে মানে তাকে হাত দিয়ে দড়িটা মানে ধরাই দিল আর কি। তো ছেলেটা শক্ত করে দড়িটা ধরলো, 4-5 জন মিলে সেই ছেলেটাকে মানে টানছে, প্রায় 1 ফিট মানে টেনে নিয়ে আসছে, আবার ওদিকে এক ঝটকায় ঠিক 3 ফিট ওই ছেলেটাকে আবার নিয়ে চলে যাচ্ছে। মানে পানির নিচে যেটা টেনে নিয়ে যাচ্ছে তাকে, আর উপরে যারা আছে তারা টেনে তোলার চেষ্টা করছে, মানে এত প্রবল মানে প্রচন্ড শক্তি যে তারা পেরে উঠছে না। এমন সময় তারা আরো কয়েকজন লোককে মানে খবর দিল যে এরকম এরকম সমস্যা হচ্ছে, তোমরা একটু আসো। যাই হোক, আরো বেশ কিছু লোকজন আসলো। আসার পরে সেই ছেলেটিকে অনেক কষ্ট করে মানে প্রাণান্তর চেষ্টা, যাকে বলবো আর কি, চেষ্টা করার পরে ছেলেটিকে তুলে আনলো আর কি। তুলে আনার পরে তারা দেখলো কি যে ছেলেটির বাম পায়ে একটা কালো রঙের একটা শ্যাডো আর কি, মানে শ্যাডো বলবো না, একটা মানে দাগ, মানে চাপ দিয়ে ধরে রাখলে যে রক্ত জমাট বেঁধে যায় এই টাইপের একটা আর কি, মানে একটা দাগ আর কি হয়ে আছে। মানে নিচে নিয়ে যাচ্ছে আবার উঠাচ্ছে, কোন ধরনের কোন ব্লাড ছিল না বা কোন ধরনের কাটা
ছেঁড়া সেটা বুঝতে পেরেছি। আমরা শুধু বলবো যে ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কি হয়েছিল, তখন ছেলেটা কি বলেছিল?
ছেলেটা যখন বলল যে এরকম যে তোমার আসলে কি হয়েছে, ছেলেটা তখন বলল যে এরকম একটা চেনের মতো একটা জিনিস, মানে প্রচন্ড ঠান্ডা আর কি, তার পায়ে খুব ঠান্ডা অনুভূতি ছিল আর কি, সেই ঠান্ডা একটা অনুভূতি ছিল ওইটা আর কি, সে বললো আর কি যে একটা ঠান্ডা জাতীয় কিছু আর কি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আরো বেশ কিছু SMS রয়েছে। আমাকে খুরশেদ আলম হিমেল SMS করেছেন এবং তিনি বলছেন যে তারা 3 জন বন্ধু মিলে ভূত FM শুনছেন লাইট অফ করে। আমাকে এছাড়াও SMS করেছেন শুভরাজ এবং তিনি বলছেন যে ভূত FM তার কাছে অনেক বেশি ভালো লাগছে। আসাদ আমাকে SMS করেছেন মায়মনসিং থেকে এবং তিনি বলছেন যে তার অনেকগুলো আছে, যেটা তিনি বলছেন যে তা আচ্ছা রাসেল নামে অনেকগুলো পেজ আছে, হ্যাঁ সেগুলো কোনোটাই আমার না আসলে। তপু আমাকে লিখেছেন যে আকাশে মেঘ কালো এবং তিনি বলছেন যে আচ্ছা কিছু একটা বলতে চেয়েছেন, এবং আমাকে পাপ্পু এস এম এস করেছেন ময়মনসিং থেকে, এটা তার প্রথম এস এম এস। এছাড়াও আমাকে মিনার এস এম এস করেছেন যশোর থেকে, ভূত এফ এম তারও খুব ভালো লাগছে। অহন আমাকে এস এম এস করেছেন, আর আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলো, শরীফ আমাকে গাজীপুর থেকে এস এম এস করেছেন, তারেক কক্সবাজার থেকে, ঘোস্ট রাইডার আমাকে এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন ইমরান, এস এম এস করেছেন আমাকে শাহিন, ফরহাদ এস এম এস করেছেন আমাকে, আবির শ্যাওড়াপাড়া থেকে এস এম এস করেছেন, সৃষ্টি এস এম এস করেছেন, এস এম এস করেছেন হাসিব, এস এম এস করেছেন অস্কর না অক্সর এস এম এস, এবং এস এম এস করেছেন আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি সেজান, এবং এস এম এস করেছেন আমাদেরকে পুণ্য, এস এম এস করেছেন আমাদেরকে তানভীর। আর যারা আমরা এখন আবার ফিরে আসবো একটু পরে, বাট তারা একটা ছোট্ট বিরতি নিতে হবে, এবং অবশ্যই 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 আরো অনেক ঘটনা বাকি আছে, সেই সাথে আমি সেজন্য বলবো যে অবশ্যই আপনারা কেউ ছেড়ে যাবেন না আমাদেরকে, ফিরে আসছি একটু পরেই। এবং ইন দ্য মিন টাইম আপনারা যারা এস এম এস করতে চান তাদের এস এম এস করার নিয়ম জানেন, যারা মেইল করতে চান ইমেল অ্যাড্রেসটি আরো একবার মনে করে দিতে চাই, ভূত এফ এম @radio40.fm। আমি স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radioforti.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই আপনার ঘটনাটি পাঠিয়ে দিন এই ঠিকানায় আগামী সপ্তাহের মধ্যে। এবং নেক্সট উইকে যদি আপনি আসতে চান সেটা অবশ্যই উল্লেখ করবেন যে আপনি আসতে চান, যদি আপনি চান যে আপনার ঘটনাটা পড়ে শোনা হোক শোনানো হোক সেটাও আপনি উল্লেখ করবেন। চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের এপিসোডে যে আনফরচুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং আপনার এয়ারটেল নাম্বার থেকে আপনি ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড গুলোর অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি বা যেটি আপনার সবচেয়ে বেশি পছন্দের সেই এপিসোডটি আপনি আরো একবার শুনে ফেলতে পারেন। এন্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফ এম টিউন অ্যাজ দেয়ার কল টিউন অ্যান্ড মাই টিউন, এবং সেজন্য আপনি যেটা করতে হবে ভূত এফ এম টিউনটা মনে রাখতে হবে অ্যান্ড টিউন কোডটা মনে রাখতে হবে, কোড ইজ 92125, এবং আপনি একটা এস এম এস এর মাধ্যমেই এটা আপনি আপনার টিউন করে ফেলতে পারেন। এবং সেই সাথে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে, দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু আগে অদ্ভুত ছেলেটি শুনছিলাম, কি অবস্থা অদ্ভুত ছেলেটি শুনছিলাম আমরা একটু আগে অদ্ভুত ছেলেটি শুরু কি জানি অদ্ভুত ছেলেটি শুরু করলো গানা
আসলে অনেকদিন আসি না তো তাই ভুলে গেছিলাম আর কি, আর নিজেদের ইন্ট্রোডাকশন দেওয়ার কারণ হচ্ছে যে অনেকদিন আসি নাই, হয়তো বা কেউ জানে না যে এটা কে সুমন থেকে। আমরা যে ভৌতিক সেটার টিম, আমরা এতদিন আসি নাই কজ আমরা এই দেশে থাকি না, উই আর ফ্রম গানা, আমরা ঘুরতে আসছি। আজকে আমরা কিছু গানার ভূতের গল্প বলবো,
ওকে
ঠিক আছে?
আর ওসব মাদন রাশিয়া,
হ্যাঁ রাশিয়া নিয়েও কথা হবে, জাস্ট বিকজ হিয়ারিং প্রবলেম ইউ হ্যাভ উই টক রাইট ইন্টারন্যাশনাল, মারাত্মক ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ঢাকার থেকে অনেক বাইরে, সো ডেফিনেটলি এটা ইন্টারন্যাশনাল। এনিওয়াইজ অনেক ফাইজলামি করলাম, এটা জোক, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। প্রথম কথা হচ্ছে যে অনেকদিন আসি নাই, কেন আসি নাই এটার একটা এক্সপ্লেনেশন দিই। সেটা হচ্ছে যে আমি অসুস্থ, আমি বেশ অনেকদিন ধরেই অসুস্থ, এটা অনেকদিন ধামাচাপা রাখা হচ্ছিল, বাট এর এখন আর রাখা সম্ভব না। বিকজ অনেকেই অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে কমপ্লেন করছে যে ভৌতিস্ট কেন এখনো টিভিতে আসছে না, কি ব্যাপার না ব্যাপার। ভৌতিস্টের আটটা এপিসোড রেডি, আমাদের আমরা যে কোনো সময় আটটা এপিসোড ছাড়তে পারি, বাট আমরা এখন ছাড়তে পারতেছি না বিকজ দেয়ার আর সাম প্রবলেমস রিগার্ডিং স্পন্সর ইস্যুস। আমাদের এখন একটা স্পন্সর আসছে, সো ওদের সাথে আমাদের কথাবার্তা বলতে হচ্ছে, টিভি চ্যানেলের সাথে নতুন করে কথাবার্তা বলতে হচ্ছে কবে আসবে না আসবে। বাট এইগুলোর চেয়েও বড় প্রবলেম হচ্ছে যে যারা নিয়মিত ভৌতিক শুনে তাদের হয়তো বা মনে আছে যে প্রায় কত 14 মাস আগের কথা, আমি খুব অসুস্থ ছিলাম, মাঝখানে আমি হসপিটালে ছিলাম সিঙ্গাপুরে, আমার একটা সার্জারি হয়েছিল, এটা একটু খুব সিরিয়াস লেভেলের সার্জারি ছিল, স্পাইন সার্জারি। সো ওটার থেকে মোটামুটি সুস্থ হওয়ার পরে যেটা হয়েছে আমার, আমার মাঝখানে আমার স্টমাকে একটা ইনফেকশন হয়, স্টমাকের ভিতরের 65% অলমোস্ট পচে যায় ইনফেকশনে। সো এটা অনেক পরে অ্যাকচুয়ালি বের হয়। সো তারপর আলটিমেটলি যেটা করতে হয় আমার সিঙ্গাপুরে গিয়ে আমার স্টমাক রিমুভ করতে হয়। সো এই মুহূর্তে আমার 15% স্টমাক আছে, বাকি 85% স্টমাক নাই, ওদের কেটে ফেলে দিতে হয়েছে। সো এইটাও একটা সিরিয়াস একটা ব্যাপার ছিল। আর তারপরে লাস্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আনফরচুনেটলি আমার ব্রেইনে একটা টিউমার ধরা পড়েছে বেশ কিছুদিন আগে। সো এখন এইটার ট্রিটমেন্ট চলছে, টিউমারটা এখন খুবই ছোট। সো এটা এখন এরকম একটা সিচুয়েশনে আছে যে ইটস নন অপারেবল, এখন অপারেশন করা যাবে না, সার্জারি করা যাবে না, বিকজ ইটস টু স্মল টু অপারেট। সো এটা এখন 5 মিলিমিটার সাইজে আছে, এটা 10 মিলিমিটারের মতন সাইজ হলে তারপরে সার্জারিটা করতে হবে। এটা করতে গেলে আমার নাকের ভিতর দিয়ে ড্রিল করে, হাড্ডি ভেঙে স্কাল্পের ভিতরে ড্রিল করে, শেষে পিটুইটারি গ্ল্যান্ড ড্রিল করে ভিতর থেকে টিউমারটা সরাতে হবে। সো ইটস এ ভেরি কি বলবো, কমপ্লিকেটেড না হলেও মানে সিরিয়াস একটা সার্জারি। এখন ঘটনাটা হচ্ছে যে এইসব কারণে একটা ভৌতিস্টের একটা এপিসোড করতে গেলে আমাদের যেই পরিমাণ সময় অথবা যেই পরিমাণ খাটাখাটনি করতে হয়, মানে কোন একটা জায়গায় ইনভেস্টিগেট করতে যাচ্ছি, 3 রাত জায়গায় থাকতে হচ্ছে, অনেক দূরে এরকম জায়গায় যেতে হচ্ছে যেখানে প্লেন যায় না বা কিছু ট্রেন যায় না, আমাদের নিজেদের ড্রাইভ করে যেতে হচ্ছে, ওখানে আমাদের থাকতে হচ্ছে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কি বেশ অনেকদিন ধরেই আমার পক্ষে এগুলো পসিবল না। আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, ঘুরে চলে আসলাম, দ্যাটস ডিফারেন্ট, বাট ভৌতিস্টের শুটিং অন্যরকম ব্যাপার। প্লাস আমরা যেই নাটকগুলো ভৌতিশ্রমে যে নাটকগুলো বানাচ্ছে ওগুলো যেমন রাসেলও দেখেছে, সেও দেখে বলেছে যে এগুলো স্ট্যান্ডার্ড আল্লাহর রহমতে আগে অন্যান্য মানে বেশ বেটার। সো আমরা অ্যাকচুয়ালি অনেক খাঁটি একটা জিনিস করতে গেলে 5-7 রাত জেগে ইয়ে করে, সো এই মুহূর্তে এটা করা খুব কঠিন। বাট দেন এগেন যেহেতু আমরা কাজের প্রায় শেষের দিকে, অলমোস্ট ডান, সো আমি সাকিব জিব্রান আমরা 3 জন মিলে ডিসিশন নিয়েছি, যেহেতু আমার সার্জারিটা অ্যাটলিস্ট হোপফুলি আমি 18 তারিখ আবার যাচ্ছি, তখন MRI করলে বোঝা যাবে, হোপফুলি আমার হাতে অ্যাটলিস্ট আরো 2-3 মাস সময় আছে সার্জারিটার। সো এরকম যদি একটা রেজাল্ট আসে যে 2-3 মাস পরে সার্জারি হবে, তাহলে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই নেক্সট 2 মাসের মধ্যে সব কাজটা শেষ করে দিয়ে আমি সার্জারিতে চলে যাব, তারপরে আমি হসপিটাল থেকে যেখানে থেকে ভৌতিক মতন রিলিজ হবে এবং এই ইয়ারই হবে ইনশাল্লাহ অবশ্যই। এই হচ্ছে ব্যাপারটা। সো এতদিন যাদের মধ্যে অনেক কনফিউশন ছিল যে কেন অ্যাকচুয়ালি ভূতিস্ট আগাচ্ছে না হচ্ছে না এবং কেন আমি ভূতের ফ্যামে আসতেছি না, এগুলো ছিল কারণ। এনিওয়েজ আজকে অনেকদিন আসার পর অ্যাকচুয়ালি বেশ ভালোই লাগছে। সো আমার ফিজিক্যাল সিচুয়েশনের কথা আপনাদের বললাম, সো আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে আমার মধ্যে এরকম কোন ইনভেস্টিগেশনে যাইনি। সো নতুন করে যে ইনভেস্টিগেশনের গল্প টল্প বলবো ওইগুলোর চান্স কম, বাট আমরা 2-1টা ঘটনা বলবো। যেমন এটা একটা ছোট একটা ঘটনা, সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমার বাসাতেই হয়েছে, আমি যেখানে থাকি উত্তরাতে, রাত্রেবেলা উইকেন্ডে রাতে আমরা যেটা করি আমরা মুভি দেখি, এটা আমাদের একটা ইয়ে, আমি সাকিব জিব্রান ফয়সাল আলী আমাদের যত ক্লোজ ফ্রেন্ডরা থাকে তারা আসে, আমরা সারা রাত আমরা কফি খাই, আড্ডা দিই, মুভি দেখি, এরকম হয় আর কি। সো একদিন এটা কবেকার কথা, 1.5 মাস আগের কথা হবে, যে আমরা মুভি দেখতে বসছি এবং মুভিটা হরর মুভি একটা, এনিওয়েজ মুভিটা চলতেছে মোটামুটি ভালোই, ফাইন চলতেছে। হাফ ওয়েতে যাওয়ার পরে হঠাৎ করে আলী বলতেছে যে সোম ভাই শব্দ পেয়েছেন, আমি বললাম যে হ্যাঁ একটা কোন একটা আওয়াজ পেয়েছি। সো ফয়সালকে জিজ্ঞেস করলাম, সে বললো সেও আওয়াজ পেয়েছে, আমরা সবাই আওয়াজ পাচ্ছি, আওয়াজটা হচ্ছে ছাদ থেকে আসতেছে, অ্যাজ ইফ ছাদে কেউ কোনো কিছু বাড়ি দিচ্ছে, মানে কোন রড দিয়ে ফ্লোরের মধ্যে বাড়ি দিলে কিছুটা যেরকম আওয়াজ হয় ওই টাইপের। তো তো ফার্স্টে আমরা মনে করলাম যে আচ্ছা উপরে আমাদের গার্ড, একটা গার্ড ঘুমায় দিনে যে চাকরি করে আমার বাসায়, সে ঘুমায় হয়তো সে উঠছে, হয়তো কোনো আওয়াজ হচ্ছে, কিছু পড়ে গেছে ওর সামথিং লাইক দ্যাট, আমরা অতটা পাত্তা দিইনি। সো ব্যাপারটা ওইখানেই শেষ হয়ে যায়। তারপরে এর বেশ কয়েকদিন পরের কথা, সেম অবস্থা, রাত্রেবেলা সাকিব আমার রুমে এসে বলতেছে সন্ধ্যে উপরে আওয়াজ হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ, এর আগে আরেকবার হয়েছিল, এটা কিসের আওয়াজ? আমি বললাম যে দারোয়ান হয়তো কোনো আওয়াজ করতেছে। বলেছে ওই দিন ও মুভিতে আওয়াজ হলো এটাই, আজকেও এটা হইতেছে, ব্যাপারটা কি? তারপরে আমরা উপরে গেলাম, উপরে যাওয়ার পর আমি সাকিব জিব্রান আমার তিনজনই উপরে গেলাম, ছাদে গেলাম। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে সাকিব জিব্রান আমি একসাথে আমার বাসাতে আসি, বিকজ এটার কারণ হচ্ছে আমি অসুস্থ হয়ে যাওয়ায় আমি বেশি জায়গায় যাওয়া হচ্ছে না, সো আমার বাসার উপরেই কাজ হয়। সো সাকিব আর জিব্রান মুভ ইন করছে আমার বাসায় জাস্ট বিকজ বহুত শেষ করতে হবে এই কারণে। এনিওয়েজ, আমরা রাতে ছাদে উঠলাম, উঠার পর দেখলাম যে এখানে একটা গার্ডের রুম আছে যেখানে গার্ডটা ঘুমায়, ওই রুম লক করা, আশেপাশে কোনো কিছু নাই যেখান থেকে আওয়াজ আসতে পারে বা কিছু। এবং তারপরে যেটা ভাবলাম যে হয়তো বা যেটা হচ্ছে যে আশেপাশের কোন একটা বাসা থেকে আওয়াজটা আসছে, তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা আওয়াজটা পাইনি, আমরা চলে আসছি। এরপরে আরো দুই দিন আওয়াজ হয়েছে, আমরা দুই দিনই উপরে আসছি এবং প্রত্যেকবারই একই ধরনের আওয়াজ হয়। বাট টিল নাও এখনো পর্যন্ত আমরা কোনো ইয়ে করতে পারিনি। আমরা গার্ডটা সবাইকে ডাকছি, কাজের লোক সবাইকে ডেকে বলছি যে উপরে রাত্রেবেলাকে আওয়াজ করে কমপ্লেন, মানে সবাইকে ঝাড়িয়েও দিচ্ছি, ওরা বলছে স্যার আমরা তো কেউ কোনো আওয়াজ করি না এবং এই টাইপের অবস্থা। তারপরে আমার যেই বাসায় যে কাজের ছেলে আছে দুটো, তার মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করছি যে ওরা থাকে একতলায়, সো ওদের আওয়াজ পাওয়ার পসিবিলিটি ইয়েটা একটু কম। তারপরে আমি জিজ্ঞেস করছি যে রাতে তুমি কোনো আওয়াজ পাও নাকি? বললো যে হ্যাঁ স্যার মাঝে মধ্যে পাই, এরকম বাড়ির আওয়াজ পাই। সো আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা উপরে যাওয়ার পরে আমাদের উপরে কিছু কনস্ট্রাকশনের জিনিসপত্র ছিল, একটা জিনিসই পাইছি সেটা আমার বেডরুমের ঠিক উপরে ছাদের মধ্যে, আমরা যদি রড দিয়ে বাড়ি দেই অথবা রড দিয়ে ঘষি তাহলে যেরকম একটা স্কার্ট টাইপের হবে ফ্লোরের মধ্যে, ওরকম একটা জিনিস, এছাড়া কিছুই নাই। বাট এটা আগে আমরা কোনো খেয়াল করিনি। বাট নেক্সট কয়েকদিন, নেক্সট টু উইকস ধরে তেমন কোনো আওয়াজ হচ্ছে না, সো আমরা বুঝতে পারছি না। বাট ডেফিনেটলি নেক্সট টাইম আওয়াজ হলে আমরা আবার ওটা আবার ডাবল চেক করবো যে ওখানে দাগ কি আরো বাড়ছে নাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি। সো এটা ভৌতিক তেমন কিছু না, বাট জাস্ট একটা আওয়াজ। বাট যেহেতু রাত্রেবেলা হয়, এনভায়রনমেন্ট অন্যরকম থাকে, একটু ব্যাপারটা একটু ভৌতিক হয়, বিকজ যেদিন আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট যেদিন আমরা আওয়াজটা শুনলাম ওই দিন ব্যাপারটা বেশ ভৌতিকই ছিল। আমরা হরর মুভি দেখছি, হঠাৎ করে আওয়াজ, এবং সবাই বলছিল যে এত রাত্রেবেলা ছাদের উপর পিটাবে, এটা কেন হবে? সো বলতো যে রাতে নাকি তার বাসা এরকম বারান্দায় বা ছাদে কোনো একটা জায়গা থেকে আওয়াজটা আসে, কি জানে না, বাট সে একদিন রেকর্ড করছে মোবাইলে। সো সে আওয়াজটা যখন আমাকে শুনেছিল, আওয়াজটা কিছু সিমিলার ছিল। সো জিনিসটা ইন্টারেস্টিং এই আওয়াজের ব্যাপারটা, বিকজ আবার অনেক ধরনের আওয়াজ, যেমন পুরান ঢাকায় গ্যান্ডারিয়াতে আমাদের খালার বাসা ছিল, ওই বাসায় ছোটবেলা আমি থাকতে গেছিলাম, রাতে সারাক্ষণ রাত্রেবেলা আমরা মার্বেল খেলার আওয়াজ পেয়েছি, এবং এটা নাকি খুব নর্মাল, এটা নাকি ওখানে হয় অনেক বাসায়, রেগুলারই হয়। সো ওটা বদল করে না, এখন আমরা
আমাদের প্রিয় শুভ্রভাইয়ের বাসা, এটা খুব
অনেক প্রবলেম হয়েছে। ইনফ্যাক্ট লাস্টে একজন এসে তাদের বিছানার তোষক টোষক কেটে ভিতর থেকে তাবিজ বের করছিল, এই টাইপের কাহিনী ছিল।
উপরের তো 6-7 ফ্লোর ওদের নিচে, ওখানে আই থিঙ্ক আ সার্ভেন্ট কমিটেড সুইসাইড।
ও রাইট রাইট রাইট, হ্যাঁ
হ্যাঁ, ওখান থেকে
একটা সার্ভেন্ট সুইসাইড করেছিল বাথরুমে।
আচ্ছা,
সুইসাইড করার পরে তারপরে ওখান থেকে ডেড বডি ব্যাটার করা হয়েছে, পুলিশের সাথে কিছু, তারপরে এরকম একটা জিনিস হয়েছিল আর কি।
আচ্ছা,
ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এবং তারপরে তাদের বাসায় অনেক প্রবলেম হয়, আসলে শুভ্রভাই নাই,
একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন চিকিৎসার কারণে, সে সময় তো একদম একা, মানে অনেকটা সময় একা থাকতে হচ্ছে, ওই সময় কোনো কিছু ঘটেনি বা এরকম?
না, এখন আমার ব্যাপার হচ্ছে যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে খালি আপনার সাথে এরকম হয় কেন, আমার সাথে এরকম হয় কেন, এটা এক্সপ্লেনেশন দুইটা আছে। একটা হচ্ছে যে আমি পাগল, আমি এগুলো ইমাজিন করি, আর আরেকটা হচ্ছে যে স্পিরিট ওয়ার্ল্ড অথবা ওই সাইড যে জিনদের আমি জিন বিলিভ করি, সো জিনদের আলাদা একটা ওয়ার্ল্ড আছে বা আলাদা একটা জায়গা আছে, সো দেয়ার সাম পিপল তারা জিনদের সাথে কমিউনিকেট করতে পারে, আবার কিছু জিনও আছে যারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, সো মেবি আই এম ওয়ান অফ দেম, মানে ইনফ্যাক্ট আমি ইদানিং আমি মোটামুটি বিলিভ করি যে আই এম ওয়ান অফ দেম, বিকজ নাহলে এরকম সিচুয়েশন হওয়ার কথা না, এবং আমি পাঁচবারের মধ্যে অ্যাটলিস্ট একবার আমি যেমন রাসেল সে মনে করি যে তোমার সাথে আমি বললাম যে রাসেল চলো তোমার আমি কিছু এক্সপিরিয়েন্স করাই দিই, হ্যাঁ তোমার পাঁচবার নিয়ে গেলে একবার না একবার তুমি এক্সপিরিয়েন্স করবাই, এটা আমি লিখে দিতে পারি, তুমি অ্যাটলিস্ট টের পাবা যে সামথিং ইজ রং। আচ্ছা আমি একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা ফ্রেন্ড ইয়ে থেকে আসছে, ওই দেশের বাইরে থেকে আসছে, আমার বাসায় এসে উঠছিল, ওঠার পর সে তার গেস্ট রুমে উঠছে, গেস্ট রুমে থাকে, তারপরে সে রাত্রেবেলা হঠাৎ করে সে ভয় পাইছে, হ্যাঁ দরজা নক করছে, আমি দরজা খুঁজছি, শোন ভাই আমার রুমে একা একা থাকতে ভয় লাগছে, কি করবো, আমি বললাম যে তোমার ভয় লাগলে তুমি আমার রুমে আসো, আমার রুমে কাউচ আছে, আমার সোফাটা অনেক বড়, বললাম যে এখানে তুমি ভয় দেওয়ার কোনো সমস্যা নেই, বলে আচ্ছা ঠিক আছে, সেরকম অনেকেই খামাখাই ভয়টাই পায় আর কি, সো ও যখন ওখানে শুয়ে আছে তখন আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমার তখন বেডরুমটা ছিল একটু ছোট, এখন অনেক বড় করছি, তখন একটা পার্টিশন ছিল, একটা গ্লাস ছিল দরজার, ওদিক দিয়ে বাথরুমে যেতে হতো আর কি, তো হঠাৎ করে আমার মনে হলো কি যে ওদিক দিকে ক্রস করবো এটা, সো আমি খাট করে ওখানে তাকাইছি, তাকে আমি সাথে সাথে দৌড়ে ওখানে গেছি, তা আমার ফ্রেন্ডটা বলছে শুনবি কি হয়েছে, আমি জানি আমার মনে হলো এটা হ্যালুসিনেশন বা কিছু যে হাইটে কেউ গেছে, বাট ওদিকে দিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই, আমাদের রুম দিয়ে যেতে হবে ওই সাইডে যেতে গেলে, গিয়ে দেখলাম কিছু নাই, আমি যখন আসছি এই সাইডে আসার সাথে সাথে দেখি আমার ওই ফ্রেন্ড ভয়ে কাঁপতেছে, বলতেছে শোন ভাই কি এর মধ্যে আওয়াজ হচ্ছে, এই গ্লাসের মধ্যে আওয়াজ হচ্ছে, গ্লাসটা হচ্ছে কি আমার একটা গ্লাস দিয়ে একটা ডিভিডি র‍্যাক ছিল, বলে শোন ভাই এটার মধ্যে আওয়াজ হচ্ছে, এবং কিরকম আওয়াজ কাজ কেউ নক করছে গ্লাসের মধ্যে, মানে সে প্রচন্ড ভয় পেয়েছে, তারপরে আমি বলছি ঠিক আছে কোনো অসুবিধা নাই তুমি বিছানায়, বিকজ ওই আমার গ্লাসটার কাছে হচ্ছে সোফাটা ছিল, আমি অসুবিধা নাই তুমি বিছানায় ঘুমাও আমি সোফাতে ঘুমাইতেছি কোনো প্রবলেম নেই, এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং পার্সোনালি আমার এইসব নিয়ে আর কোনো ভয় লাগে না, আমার একটা সময় খুব ভয় ছিল, সামহাও ভয়টা চলে গেছে, আমার ফিয়ার অফ ডেথ খুব কম, অ্যাকচুয়ালি ফিয়ার অফ ডেথ কম থাকলে কিন্তু এইসব ভয় খুব কম, আলটিমেটলি কি হবে ভূত এসে আমার ঘাড় মোড়টা খেয়ে ফেলবে, মানে যদি এরকমই একটা জিনিস চিন্তা করে, সো ব্যাপারটা অনেকটা ওরকম।
সোমন ভাইয়ের সাথে ডেফিনেটলি কিছু একটা আছে, বিকজ আমি যখন ফার্স্ট এই সোমন ভাইয়ের বসে মুভিং করি আমারও কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি জানি না আই ডোন্ট রিমেম্বার ইফ আই শেয়ারড ইট হিয়ার, আই হ্যাড সাম রিয়েলি ব্যাড ড্রিমস, আই হ্যাড সাম ব্যাড এক্সপিরিয়েন্সেস, রাতেবেলা ঘুম থেকে খুব বাজেভাবে উঠতাম, ওটার এন্ড রেজাল্ট হচ্ছে কত তিন মাস না চার মাস ধরে আমি সারা রাত টিউবলাইট জ্বালিয়ে ঘুমাই।
আচ্ছা
এটা আমার লাইফের ফার্স্ট, এবার এখন আমি কল্পনাই করতে পারি না যে ওই রুমে টিউবলাইট বন্ধ করে ঘুমাই। যারা আমাকে চিনে বা যারা ভূতে ফেম শুনে রেগুলারলি ওরা জানে যে আমি এইসব ব্যাপারে খুব স্কেপটিক্যাল
একদম,
কিন্তু এট দ্য সেম টাইম আমার কথা হচ্ছে রাতে আমার ঘুমটা দরকার, বিকজ পরে তো আমার অফিস করতে হবে, আমি এখন সাইন্টিফিক হতে গিয়ে ঘুমটুম হারাম করে এগুলোর দরকার নেই আমার। আর একটা মজার ব্যাপার হচ্ছে সুমন ভাইয়ের যারা পুরনো ফ্রেন্ড অ্যান্ড আ লট অফ দেম আর ম্যারিড, এখন বিয়ে করছে, সো ওদের ওরা যখন সুমন ভাইয়ের তো ইউজুয়ালি রাতেই যে সব অফিস টফিস করে রাতে গিয়ে উইকেন্ডে আড্ডা করতে পারি, সো যারা কাপল ফ্রেন্ডস মানে বউ আছে সাথে ওরা কেউই সুমন ভাই কোন রুমে একা যায় না, মেয়েগুলা একটাও একা যায় না, মানে ইনফ্যাক্ট গতকালকে আমাদের কমন ফ্রেন্ড সুমন ভাই পুরনো ফ্রেন্ড ওরা আসছিল, ও ব্যাগ ফেলে আসছে সুমন ভাইয়ের রুমে, আমরা কফি রুমে বলে আড্ডা দিচ্ছি, সে গেলই না ব্যাগ,
আমার কথা হচ্ছে যে আমার ইদানিং মনে হয় যে হয়তো বা হ্যাঁ ব্যাপারটা আমার সাথে কোন একটা ব্যাপার যে কারণে এই জিনিসগুলো হচ্ছে, বাট আমি অনেকভাবে সাইন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি, আমি অশিক্ষিত লোক না, আমি শিক্ষিত, আমি পড়াশোনা করছি, আই এম এডুকেটেড ফ্রম গানা, এখন ঘটনা হচ্ছে যে আমি ধরে নিলাম যে আমার মানসিক সমস্যা আছে, আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতেছি বা কিছু একটা, কিন্তু আমার সাথে আশেপাশের মানুষজনও অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, এই দুই দিন আগে ইয়ে আসছিল রাসেল, ইজ এ ভেরি মানে ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন ওয়ারফাইজার রাসেল, যারা মিউজিশিয়ানরা বা মিউজিক লেভেলে সবাই
জানে, এবং কিবোর্ডিস্ট,
সে ভয়ঙ্কর, সে তার আঙ্কেলের শরীর খারাপ ছিল, সে দেশে আসছিল, তো দুই রাত আমার পাশে ছিল, লাস্টের রাতেও ছিল, তো ওর সাথে আমি কথা বলতেছি, আমি বলতেছি যে দেখ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াইছে যে এখন যদি আমি চিন্তা করি যে আমি চাই যে এখন রুমের মধ্যে কোনো একটা কিছু এক্সিস্টেন্স হোক তাহলে হয়তো বা হবে, তখন রাসেল বলতেছে দোস আমি তো এগুলো বিলিভ করি না, এমন যে ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ বিলিভ ইট অর নট, ইউ গোনা ফিল সামথিং, তুমি কিছু একটা ফিল করবে যে সামথিং ইজ হিয়ার। এবং রাসেল বসে থাকা অবস্থাতে এটা 45 মিনিটসের মধ্যে সে বলছে যে হ্যাঁ আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হইতেছে, রুমের নিঃশ্বাস ভারী, মানে বাতাস ভারী হয়ে গেছে। এবং এই সেম কথা একজন নেই, এর আগে আরেক ফ্রেন্ড আমাদের বলছিল সেম জিনিস, যে মানে জিনিসটা এরকম হয় যে কোনো কোনো সময় রুমটা গরম হয়ে যায় আর কোনো কোনো সময় মানে টেম্পারেচার বেড়ে যায়, পুরাই আনলাইক হলিউড মুভিস যেখানে দেখা যায় রুম ঠান্ডা হয়ে যাবে। আমার ক্ষেত্রে যতবার সাকিব আমি জীবন আমরা এক্সপিরিয়েন্স করেছি রুম গরম হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মানুষজন ফিল করে যে মানে মানুষজনের নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়। এখন এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি মাথায় না হয় প্রবলেম, আমার সবার তো আর মাথায় প্রবলেম না, সো ডেফিনেটলি আমি বলবো না এখানে জিন ভূতের ব্যাপার আছে, কিন্তু আমি এটাও বলবো না যে জিন ভূতের ব্যাপার নাই। সায়েন্টিফিক হয়তো বা কোনো একটা এক্সপ্লেনেশন আছে যেটা আমরা এখন দিতে পারতেছি না, 10 বছর পর আমরা হাসবো আচ্ছা এটা আসলে এই ব্যাপার। অলরেডি ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার নিয়ে গল্প কথা শুরু হয়ে গেছে যে মিলতেছে না তো ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার, তাই না? সো সামনে আরো অনেক কিছু হয়তো বা হইতে পারে, বাট দেন এগেন আমি এতটুকু বলতে পারি যে অনেক স্কেপটিক্যাল মানুষ আছে, অনেকে আছে যে কেউ হোক 5 বারের মধ্যে একবার আমি হিট করবই তারে, মানে এটা হবেই বিকজ এটা হয়ে আসতেছে নেক্সট অনেকবারই আমি দেখছি।
এবং সাকিব ভাই শুরুতে যখন একদম মানে যখন শুরু করেছিলাম আমরা তখন যেভাবে বলতেন, পরে সাকিব ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনে মনে হচ্ছে যে না সাকিব ভাইয়েরও এই জীবনেও এই ঘটনা ঘটেছে।
হ্যাঁ, এবং মানে ব্যাপারটা হইতেছে যে এটা যে আমরা সিরিয়াসলি অফিসিয়ালি যখন আমরা ডিসিশন নিছি যে আমরা অ্যাকচুয়ালি ভূত এফএম ভৌতিস্ট করব, আমরা তিনজন যখন একসাথে হয়েছি, আমি এগুলো করতেছি সে কত 8 বছর ধরে এইসব বোধ জায়গায় গেছে অনেক কিছু করছি, বাট যখন সিরিয়াসলি আমরা তিনজন মিলে জিনিসটারে ফলো করে যখন শুরু করছি এরপর থেকে কিন্তু আমাদের লাইফে অনেক খারাপ খারাপ টাইম এসে আমার যাচ্ছে। আমি আমার লাস্ট 1.5 বছর ধরে আই এম গোয়িং থ্রু হেল রিগার্ডিং মাই হেলথ, এবং আমার ডক্টররা বলতেছে যে আমার কিডনি আমার হার্ট পারফেক্ট, মানে আমার হার্ট বিট নাকি হার্ট রেট নাকি একটা অ্যাথলেটের মতন, যদিও আমি রেগুলার এক্সারসাইজ করি না, কিন্তু আমার সব এরকম এরকম সব উইয়ার্ড সব প্রবলেম হচ্ছে যেগুলোর জন্য খুব সিরিয়াস লেভেল সার্জারি করতে হচ্ছে। আমার লাস্ট সার্জারিটা কিরকম সিরিয়াস লেভেল আমি একটা আইডিয়া দিই, এটার খরচ হচ্ছে 60,000+ সিঙ্গাপুর ডলার্স, সো মানে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এটা কোন লেভেলের সার্জারি, মানে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সার্জনস আমার সার্জারিটা করছে আমার, সো
সিঙ্গাপুরি $1 হচ্ছে $70,
ইটস নট চিপ, সো এরকম সব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে। আমার কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড বলছে যে শোন ভাই আপনি এইসব বাদ দিয়ে দেন, আপনারা গান বাজনা করতেছিলেন গান বাজনাই করেন বিকজ এটা ভালো লাগতেছে না। আমাদের সাথে একটা ফকির টেপে একটা লোকের কথা হয় মাঝে মধ্যেই, ওকে নিয়ে আমাদের যেখানে লাস্ট ডিস্ট্রিবিউশনে যাওয়ার কথা, তার সাথেও মাঝে কথা হয়েছে, বলছে যে সেম জিনিস বলতেছে যে আপনারা এগুলোতে একটু বন্ধ করেন, এগুলো একটু বেশি হয়ে যেতেছে, আপনারা যেখানে যাওয়ার কথা ওইখানে এখন যান, মানে এই টাইপের অনেকে অনেক কিছু বলছে। ইনফ্যাক্ট আমাকে এক এক্স বুয়েট প্রফেসর, অনেক বয়স্ক নারী অনেক রেসপেক্ট করি, উনি প্রচন্ড মুসল্লি টাইপের, কিন্তু উনি কিন্তু ওয়ান অফ দ্য মানে উনি আবার সায়েন্টিস্ট বাট মুসলিম, মানে জিনিসটা অনেকের কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়, বাট হি ইজ এ ভেরি ইন্টারেস্টিং গাই। হি অলসো টোল্ড মি দ্যাট যে আমার আশেপাশে কিছু একটা আছে এবং এটা ডিস্টার্ব করতেছে, সো ইটস বেটার এটাতে আমরা একটু ব্রেক দিই। এটার স্পেসিফিক ভূতিসার কথা বলে নেই, যে আমি যাতে একটু বুঝে শুনে চলি, এবং এই কথা উনি খালি ওনার মুখ থেকে শুনিনি, আমি 2-3 জনের মুখ থেকে শুনছি। বাট যেটাই হোক আমার ফ্রেন্ডরা জানে আমার মতন স্টাবন মানুষ খুব কম আছে, আমার কথা হচ্ছে যেটা শুরু করছি এটা আমরা শেষ করবই, ভৌতিস্ট আমরা শেষ করবই, ভৌতিস্ট কিছুতে অন এয়ার হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। সো আমার শরীর যত খারাপ হোক নাই হোক আমরা এখন ভয়ঙ্করভাবে কাজ করতেছি, যদিও আমি অসুস্থ তারপরেও বাসায় বসে যতখানি কাজ আগানো যায় আমরা এখন আগাচ্ছি, সো দ্যাট 2 মাসের মধ্যে জিনিসটা শেষ করে দিয়ে আমি সাকিব জিবরানের হাতে বুঝাই দিয়ে আমি চলে যাব, আমি আমার সার্জারিতে চলে যাবো, আমার সার্জারি হবে, তারপরে সার্জারির পরে যাই হোক নাই হোক ওটা পরেরটা পরে দেখা যাবে।
এরকম কোন ঘটনা আছে নাকি যে যেটা আসলে আপনারা শুটিং করছেন না বা বলা যাবে এরকম কোন ধরনের?
ফ্র্যাঙ্কলি স্পিকিং লাস্ট এই যে আমি অসুস্থ হওয়ার পরে ঢাকার বাইরে এরকম হয়েছে যে 2 বার আমরা ইনভেস্টিগেট করতেই বের হয়েছি, বাট আমার অসুস্থতার কারণে আবার ব্যাক করতে হয়েছে। আমি লাস্ট ইয়ে দুইবার ঢাকার বাইরে গেলাম, দুইবার আমার গাড়ি নষ্ট হয়েছে রাত দুইটা তিনটার সময়। ফেসবুকে স্ট্যাটাসও দিছি যে অ্যাডভেঞ্চার হচ্ছে, গাড়ি নষ্ট। বাট উইয়ার্ড সিনারিও হচ্ছে, দুইবারই গাড়ি ওয়ার্কশপ থেকে পুরোপুরি ঠিক করে এনে আমার বাসায় দেওয়া হয়েছে, তারপর আমি গাড়িটা নিয়ে বের হয়েছি এবং গাড়ি নষ্ট। কয়েকদিন আগে আমি নতুন একটা গাড়ি কিনছি, ব্র্যান্ড নিউ কার, আসার সময় হঠাৎ করে গাড়ির চাকার রিম ভেঙে গেছে। আমরা কয়েকজন ছিলাম, জাস্ট গাড়ি রাস্তা থেকে 2 ফিট নিচে নামছে আর উঠছে। একটা গাড়ি সাইড দিয়ে, একটা বাস আমাকে সাইড দিছে, আমি তাকে ওভারটেক করতে গেছি, সে আবার চাপাই দিছে। সো আমার গাড়ি নিয়ে পাশে নামতে হয়েছিল, বাট এটার জন্য দুইটা রিম ভেঙে গেল। মানে উইয়ার্ড উইয়ার্ড জিনিস হচ্ছে আর কি। এবং রিম বেগে আর কি, মানে বললো যে এটা হইলো কেমনে, মানে আশপাশে একটা ইয়ে ছিল, ওয়ার্কশপ টাইপের ছিল হাইওয়েতে, মানে খুব ছোটখাটো একটা ওয়ার্কশপ ওরা ছিল, দেখে আমরা পাইছি কিছু, ওদের আনায় ঠিকঠাক করে আমরা ইয়ে করছি। সো হ্যাঁ, মানে আমি ওই ব্যাড লাকটাকে আমি এগুলো বিলিভ করি না, আই ডোন্ট বিলিভ ইন লাক টাক, এগুলো হাবি যাবি, যেটা আবার সবকিছুর পিছনেই আমি কোইন্সিডেন্স বিলিভ করি না। আমি বিলিভ করি যে আমরা যেটা করতেছি বা কোনো একটা সবকিছুর পিছনেই কোনো না কোনো একটা কারণ আছে, ডেফিনেটলি এটার পিছনে কোনো একটা কারণ আছে। তো খারাপ টাইম যাচ্ছে এবং খারাপ টাইম গেলে আমি একটা কথা সবসময় বলি, খারাপ টাইম আসছে বিকজ সামনে ভালো একটা টাইম আসবে এই কারণে। সো ভালো টাইমটা হচ্ছে ভতিস আসবে, ভতিস হিট করবে, এবং যে কারণে করছিলাম একটা নতুন একটা ক্রেজ ক্রিয়েট হয়েছে অলরেডি ভূত এফ এম, থ্যাংকস টু ভূত এফ এম, অনেক বড় একটা ভূত কালচারটা চলে গেছিল আমাদের এখান থেকে, এই কালচারটা ছিল না। অনেকে আবার বলতেছে ভূত কালচার আবার কি, এটা তো অবাস্তব একটা জিনিস, এটা এটা আবার কালচার কি ভাই, বাস্তব জিনিস কোনটা? আমরা মানে আমরা কি তাহলে ওই কালচারটা বাইছে নিব যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর মধ্যে দুজনই পরকিয়া করতেছে, শাশুড়ি অনেক বেশি কমপ্লিকেটেড। তো আমরা টিভিতে নাটকে যেসব জিনিসপত্র দেখতেছি, হিন্দি নাটকের সময় দেখানোর সময়, ইন্ডিয়ান নাটকগুলো দেখানোর সময় তো কোনো মানুষের তো দেখি যে টিভি পাশ থেকে সরেই না। সো ওই কালচারটা কি ভালো? ওই কালচারটারে এত অ্যাপ্রিসিয়েট করে আমাদের ভূত কালচার সরানোর তো কোনো মানে নেই। ছোটবেলায় আমরা বড় হয়েছি ভূত কালচার নিয়ে, ছোটবেলায় বাপ মারা ভূতের গল্প বলতো, মাছ চুরি হওয়ার গল্প বলতো, মজা ছিল। সো এই কালচার, সো ভূত কালচার আগে ছিল না, ওই ভূত কালচার রেডিও ফুর্তি ভূত এফ এম আর ভূত স্মিল আনছে, আমরা খুব প্রাউড এটা বলতে, এবং এই ভূত কালচার আমরা চালা যাবো চোদ্দ বাইশে আসি, সোজা কথা। হ্যাঁ, যত যাই হোক সেটাই, গানা বলি আর যাই বলি, নতুন কালচার কিন্তু একটা আসছে কিন্তু, আমরা যতই হাসি আমি বলবো যে হ্যাঁ অনেক ভালো ভাই, আপনি যা করতেছেন নাম মেনশন করতেছেন, ভালো করতেছেন ভাই, চালা যান, অ্যাটলিস্ট আমরা হিন্দি সিনেমা একটু কম দেখবো, এটা বেশ জিনিস হইল।
As if I'd rather see a Facebook meme or cartoon regarding Khana bhai rather than Salman Shah.
যেদিন আমাদের নিয়ে ফাইজলামি করা হয়েছিল, আমরা উই ফেল প্রাউড যে উন্মাদের 21 ফেব্রুয়ারির ইস্যুতে ভৌতিস নিয়ে মজা করতেছে, ভূত এফ এম নিয়ে মজা করতেছে, রাসেল মনে আছে আমাদের সবাই, আমরা সবাই আমাদের কাভার পেজে ওই ছবিটা দিয়ে রাখছিলাম, মানুষজন চেতে যাচ্ছে ভাই সবকিছু নিয়ে চেতে হয় না, এই এনি কাইন্ড অফ পাবলিসিটি ইজ এ গুড পাবলিসিটি, যদি পাবলিসিটি ইয়ে দিয়ে চিন্তা করো। আর দুই নম্বর জিনিস হচ্ছে যে আই এম প্রাউড, ছোটবেলায় যে উন্মাদ ম্যাগাজিন দেখে পড়তে পড়তে হাসতে হাসতে বড় হয়েছে, ওই ম্যাগাজিন আমাদের পাত্তা দিচ্ছে, আমাদের পাত্তা দিচ্ছে, আমি প্রাউড, আই ফিল প্রাউড। সো ওইটাই হচ্ছে ব্যাপারটা, আমরা যেখানে মজা নেওয়ার এখানে আমরা মজা নিব, এখানে মজাই আমরা নিতেছি, এখানে আমরা কারোর ছোট করতেছি না বা ইয়ে করতেছি না,
সেটাই
বিকজ উই আর ফ্রম গানা,
যদিও আওয়ার মাদার ইজ নট ফ্রম রাশিয়া।
হ্যাঁ, আওয়ার ইজ নট ফ্রম রাশিয়া, উই ইটিং বাংলাদেশি ফুড।
আচ্ছা, আর আমরা তাহলে একটা ঘটনায় যাই নাকি?
ঘটনায় যাওয়ার আগে জাস্ট বলি, শুন ভাই রিসেন্টলি আবার চিরাং গেছিল টু রিল্যাক্স, সো ওখানে আমরা বেসিক্যালি দুইবার হয়েছে আমার লাইফে যেখানে শোন ভাই রিফিউজ টু টেক দ্য টু অফ আস, জিবা মি টু আ হাউস। সো ফার্স্ট টাইম হয়েছিল যেখানে আমাদের লাস্ট ইনভেস্টিগেশন করার কথা যেটা আমরা এখন যেতে পারছি না, সো ওটা আমরা শোন ভাইকে এক বছর আগে উই চেঞ্জ হিজ মাইন্ড, এখন আবার শোন ভাইটা নিয়ে আবার একটু কথা বলা শুরু করছে তুমি কি যাবো নাকি, তারপর আচ্ছা ওটা ধামাচাপা দিচ্ছে। রিসেন্টলি চিরাং থেকে উনি কিছু
আমি গেলে একা যাবো, জায়গাটা কি আমি কাহিনীটা বলি, আমি নামটা মেনশন না করে বলতেছি, ভূত এফ এম আজকে চিটাইয়ের অনেকে শুনতেছে আমি জানি, তারা সবাই বুঝে গেছে আমি কার কথা বলতেছি, ইনফ্যাক্ট তাদের চিনিও, ও মাঝে মাঝে ও আওয়াজ করতে থাকে মুখ দিয়ে আমার কাছে, আমাদের একটা ফ্রেন্ড হিন্দের বান্ধবনে আমাদের সাথে গেছিল কয়েকদিন আগে। এনিওয়েজ, ওদের বাসায় নিয়ে একটা কমপ্লেন ছিল যে আশেপাশের নেইবার, আমি যতখানি শুনছি যে নেইবার কমপ্লেন করতো যে রাতে বেলা নাকি ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় ওই বাসার থেকে।
আচ্ছা,
বাট ওরা কিছু শুনতে শুনতে পারে না, এটা এবার কমপ্লেন বাসার মধ্যে, এটি হাবি জাবি চলতেছে, তো এরকম ভাবে যাচ্ছে বাসায়, মাঝে মধ্যে এরকম আওয়াজ টাওয়াজ হয়, মাঝে মধ্যে একটু এই এই হয়, মানুষজন কমপ্লেন করে। তারপরে ওই যেটা করা হলো যে অনেক সময় ওই যে কি জানি বলে একটা বাসা বাদ দেয় না,
বন্ধ করে,
বন্ধ করে বাসা, বন্ধ করে, এরকম বন্ধ বন্ধ করা হলো। তারপর জিনিসটা মসরুলি থেমে গেল কি থামে আমি ঠিক শিওর না, বাট তারপর থেকে এটাই কম। বাট রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, সেটা হচ্ছে ওদের বাসায় খালি ছেলেটাই ছিল, আমাদের ফ্রেন্ডটা যে সেই ছিল, বাবা মা তখন বাইরে, দেশের বাইরে, আর কেউ নাই। তো বাসায় ডাকাতি হয়েছে, ডাকাত আসছে, সাতজনের মতন ডাকাত আসছে বাইরে হয়েছে, কয়জন আমার একজাক্টলি মনে নাই, ডাকাত আসে, আসার পর ডাকাতি করছে, সবকিছু নিচে নেওয়ার টাওয়ার পরে যা জানা নিয়ে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে ওই আমার ফ্রেন্ড সাথে সাথে কল দিচ্ছে পুলিশকে, তো পুলিশ আসছে, আসার পরে তারা এসে ড্রয়িং রুমে এসে বসছে, তো বসার পরে বলতেছে যে কি কি নিশ্চয় যে সব যা যা হয় আর কি, যেসব ফর্মালিটিস হয় যে কজন আসছিল কি আসছিল, এইটাই সব ডিটেল টিটেল নিল, সব লিখলো কত টাকার জিনিসপত্র নিচে গেছে। পুলিশরা অনেক কম ছিল বাসায়, বাসায় সে দু একটা রুম ঘুরছে, দেখছে যেখানে যেখানে যা যা হয়েছে, দেখছে দেখছে দেখে রেখে চলে গেছে। চলে যাওয়ার পরে সে দরজা টরজা লক করছে, সে রুমের মধ্যে হঠাৎ করে তার কিউরিসিটি হয়েছে, সে তাদের দাদা দাদুর রুমে গেছে, যে মানে এটা বোধ হয় কোনার রুম বা কিছু, ওই রুমে গিয়ে দেখে একটা লোক মাটিতে পড়ে আছে,
আচ্ছা
আনকনশিয়াস, এবং সে তখন অবাক হয়ে গেছে যে এটা তো ওয়ান অফ দোজ মানে ডাকাতদের মধ্যে একজন ওখানে পড়ে আছে, দিস ইজ এ ট্রু স্টোরি, কিন্তু এটা চিটাঙ্গে হয়েছে, পেপারে হয়তো আসছে, এবং সে তখন গিয়ে ধরে সে টের পেয়েছে যে লোকটা বেঁচে নাই,
মারা গেছে,
এবং সাথে সাথে সে আবার কল দিছে, কল দেওয়ার সাথে সাথে আবার পুলিশ টুলিশ আসছে, এই সাথে এখন তো সিনারি অন্যরকম, যে একটা লোক মরে পড়ে আছে বাসায়, সো তুমি কি করছো, সো তারে গিয়ে ধরছে যে কি ব্যাপার, এই নিয়ে যাবতীয় কাহিনী, এবং আলটিমেটলি বাইর হয়েছে যে হ্যাঁ এটা ডাকাতেরই একজন, ডাকাতের মধ্যে একজন, মানে সব ডাকাত চলে গেছে, সে কোনো কারণে যায় নাই, ওই ডাকাত টের পাইছে নাকি, এরকমই হয়েছে যে ওরে ও কি ওরে কি ডাকাতটা মাইরে চলে গেছে নাকি, বাট মোস্ট প্রবলি হার্ট অ্যাটাকে মারা গেছে বা কিছু, হি স সামথিং অর সামথিং লাইক দ্যাট, বিকজ ওই ফ্রেন্ড তো জানে যে এই বাসার মধ্যে অনেক কিছু হয়, সে বলতেছে যে হয়তো বা কিছু একটা দেখছে বা কিছু, এরকম একটা ব্যাপার স্যাপার, সে আর ব্যাপারটা নিতে পারেনি, এবং ওই রুমে অনেক প্রবলেম হয়, সো এনিওয়েজ এই নিয়ে অনেক কেস টেস অনেক কিছু চলতেছে এখনো। সো যাই হোক, ওই বাসায় রাত্রেবেলা স্বাভাবিকভাবে এখন থাকতে তার ফ্রেন্ডের ভয় পেতেছে, সো কয়েকদিন আগে সে তার আরো কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে গেছে যে তোরা সব আমার বাসায় চল একসাথে আড্ডা দিই, রাত্রেবেলা একসাথে থাকবো আর কি, সবাই বলছে আচ্ছা ঠিক আছে, সো পাঁচজন মিলে গেছে, সো পাঁচজনে এক রুমের মধ্যে বসে আড্ডা দিতেছে, এই অবস্থা। সো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, সে ওই প্রেম করে তো রাতে যেটা হয় যে ফোন করে, ফোন কথা বলতে সে ড্রয়িং রুমে গেছে, তো ওই ছেলে মানে কিছু ছেলে থাকে না যে অনেকক্ষণ ফোনে কথা বলতে থাকে, মানে রাত্রেবেলা গার্লফ্রেন্ডের সাথে ওরকম, তো ওই ছেলেটা গেছে কিছুক্ষণ, যাওয়ার সে পাঁচ দশ মিনিট পরে আবার চলে আসছে, তো ওইটা ওদের একটু চোখে লাগছে যে কেন চলে আসলো। তারপর আরেকটা ফ্রেন্ডও কোনো একটা কারণে ড্রয়িং রুমে গিয়ে বসছে ওই রুম থেকে, সে কিছুক্ষণ বসে থেকে আসা তার ফ্রেন্ডটা বলছে কি আমার ভয় লাগতেছে ওই রুমে কিছু একটা আছে, সামথিং ইজ রং ড্রয়িং রুমের মধ্যে, তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে চল সব একসাথে যাই, সবাই একসাথে গিয়ে বসছে পাঁচজন, সো যেই ছেলেটা ওই বাসায় থাকে ও তার ঠিক অপোজিটে যে বসছে, সে বলছে যে শোন ভাই কসম আমি নিজের চোখে দেখছি যে একটা ছায়া, ছায়াটা হচ্ছে একটা হাতের ছায়া, সেটা আস্তে আস্তে তার ঠিক অপোজিটে যে ফ্রেন্ডটা আসছে ওটার পিছন দিক দিয়ে একটা ছায়া এসে আস্তে আস্তে ওর ঘাড়ের এখানে এসে গলার দিকে আসতেছে আর কি, মানে অ্যাজ ইফ একটা ছায়া এসে ওর গলাটা চেপে ধরবে,
এবং কোনো মানে মানুষ নাই শুধু একটা হাত,
একটা হাতের ছায়া, একটা শ্যাডো আর কিচ্ছু না, এবং সে ওইটা দেখা এরকম ভয় পাইছে, ওই ফ্রেন্ডটা বলছে কি হয়েছে, কিন্তু ওই ফ্রেন্ডটা কিন্তু কিছুই ফিল করতেছে না যে ওর গায়ের উপর একটা ছায়া এসে গলা চেপে ধরার চেষ্টা করতেছে, তখন বলছে না এখান থেকে চল বলে টান দিয়ে ধরে নিয়ে চলে গেছে, ওখান থেকে তারা সবই সরে আবার আরেক রুমে গেছে, আরেক রুমে গিয়ে শুয়েছে, এবং সারা রাত পাঁচজন ওই এক রুমের মধ্যেই ছিল, এবং রাত্রেবেলা সবাই ঘুমানোর চেষ্টা করতেছে, একটু পরে ঘুমাইতে গেছে তার কিছুক্ষণ পরে সকালের দিকে, তখন সকাল হয় নাই, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, ওদের মধ্যে একটা ছেলে আছে যে এইসব কিছু বিশ্বাস করে না, থাকে না অনেকে এগুলো কিছু বিলিভ টিলিভ করে না, ও সবকিছু সাইন্টিফিক ব্যাখ্যা দেয়, ও ঘুম ভেঙে গেছে, ও তাকায় দেখে কি যে ও চোখ বড় বড় করে ওর দিকে তাকায় আছে, বলে যে দোস্ত কি হয়েছে কি হয়েছে, বলে যে তুই শুনতেছিস আওয়াজ শুনতেছিস, এবং তারা তারপরে আওয়াজ শুনলো যে একটা চিৎকারের আওয়াজ, অ্যাজ ইফ একটা মেয়ে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিতেছে, ওর মুখটা কেউ চাইপা ধরে রাখছে, ঘর ঘর একটা আওয়াজ আসতেছে, আবার মুখটা থেকে হাতটা ছুটে যাচ্ছে, আবার মুখ দিয়ে কেউ চাপ দিচ্ছে, এরকম একটা ভয়ঙ্কর আওয়াজ শুই না তখন ওরা তো চার পাঁচজন, এবং বলছে যে যা আছে কপালে চল, বলে দৌড়াই গেছে যেখানে আওয়াজ বারান্দার ওইদিকে গেল, ওইখানে আওয়াজ বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মুসরুল আলী তার পিছনে দাদুর ঘরের দিকে আবার একটা আওয়াজ হচ্ছে, সেখানে আবার তারা গেছে গিয়ে, তারপরে দেখে কিছু না আওয়াজ সার্বর বন্ধ হয়ে গেল, এবং তারপরে তারপর সারা রাত তারা জাগা, তারা সারা রাত ওখানে ছিল। অ্যান্ড আমি মানুষজনের সাথে কথা টথা বললে আমি আমার অনেকে এসে অনেক গল্প বলে, অনেক অনেক চাপা বলে, ইমপ্রেস করার জন্য ভূতের গল্প এইসব বলে, বাট আমাকে যখন ছেলেটা যখন আমার বলছে আই সিরিয়াসলি বিলিভ হিম, আমার মনে হচ্ছে যে আসলে ব্যাপারটা আছে, ও আমার বাসাটাও দেখাইছে, এটা হচ্ছে বাসা আসবেন আসে একটু ঘুরে যান চা খাই যান, আমরা তখন নিয়ে থেকে ফিরতেছি বান্দরবন থেকে চিড়াই ফিরতেছি, ওকে বাসার সামনে নামাই দিব, আমি সাথে সাথে আমার মনে হচ্ছে যে না এই বাসা এখন ঢোকা যাবে না, আমি বলছি যে না আমি এখন আসবো না আমি পরে আসবো, আইসে রাতে থাকবো, বলে যে হ্যাঁ আমারও তো এখন কিছু প্রবলেম টবলেম চলতেছে, আপনি রাতে থাকতে গেলে একটু আগে থেকে আমার জানেন আমি সব ব্যবস্থা করে রাখবো, তারপর আমরা থাকবো, সো আমার প্ল্যান হচ্ছে যে হোপফুলি সামনে আমি যাবো গিয়ে আমি একবার একা রাতে থাকা এসে দেখা, তারপরে আমি ভূতি স্কিম নিয়ে যাবো, আমি প্রথমে ওইভাবে যেতে যাচ্ছি না, বিকজ যত যাই হোক এখানে একটা ডাকাত মানে ইনস্ট্যান্টলি মারা গেছে, ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস নট যে ফেইন্ট হয়ে গেছিলাম হসপিটাল নিয়ে গেছি তারপরে এই হয়েছে এরকম না, এটা অনেক সিরিয়াস একটা কাহিনী, আর বাসাটা দেখেই আমার কাছে মনে হয়েছে যে না এটাতে এখন ঢুকা উচিত হবে না, আর তার মধ্যে আমি এই মুহূর্তে এত অসুস্থ যে আমার শরীরে সবকিছু লোড নেওয়া অনেক কষ্ট করে, মানে আমার এখন অবস্থা যেটা আমি বলতেছিলাম যে আমার স্টমাকের 85% কেটে ফেলে দিছে, আমার এখন স্টমাকের 15% আছে, জাস্ট একটা মানে আমাদের ওই যে খাদ্য নালী যেটা যেখান থেকে খাবারটা যেখানে থাকে তার উপরে নালীটা, যে নালীটা আছে খাবারের ওই ওই পকেটটা নাই আর কি, ওইটা ছোট একটা জিনিস হয়ে গেছে, সো আমি এখন কিছু খাইতে পারি না, আই হ্যাভ টু হ্যাভ লিকুইডস স্যুপ এই টাইপের ব্যবসা করে, সো অলরেডি আমি উইক, আমাকে ডক্টর ওষুধ দিছে, সো আমি স্ট্রেনাস কাজ বেশিক্ষণ করতেও পারি না, সো যে কারণে ডিসিশন নিয়েছি যে আমরা এই বাসাটাতে যাবো, আমি একটু সুস্থ হয়ে নেই তারপর যাবো আইসা, তারপরে ডিসিশন নেবো যে ভৌতিস্টের টিমে যাওয়া উচিত হবে কি হবে না, বিকজ আমি চাই না যে ওখানে গিয়ে আমাকে ফাইজদামি করলাম বা স্কেপটিক্যাল একটা কিছু করলাম অথবা ক্যামেরা টামার সেট করলাম সিরিয়াস কোনো প্রবলেম হবে, বিকজ আমাদের ভৌতিস্টের কিছু কাজ বাকি আছে যেগুলো আমাদের শেষ করতে হবে, এবং দিল একেবারে গানায় পাঠাই দিল আমাদের ওইটা প্রবলেম, হ্যাঁ মানে ফাইজদামি করতে করলাম, করার পর দেখলাম যে একেবারে যা হওয়ার হয়েছে,
মানে আপনি এটা খুবই সিরিয়াসলি নিয়েছেন,
আমি সিরিয়াসলি আমি
মনে হচ্ছে যে ওখানে কিছু একটা মানে ঘটবে, কিছু
কিছু একটা ঘটবে বা ঘটছে আমার এটা মনে হয়েছে, ডেফিনেটলি এটা মনে হয়েছে, সো এই শাকিব বলে ঘুমাইতে পারে না, এই যে মানে অ্যাকচুয়ালি হয়েছে কি এখন জিনিসটা গুড অর ইভিল খারাপ অথবা ভালো এরকম জিনিস আমরা চিন্তা করি, কিন্তু ওই ভয় জিনিসটা আর কাজ করে না, তো সো আমাদের অনেক ফ্রেন্ডই আছে বলে যে হ্যাঁ ভূত এফএম শুনলে রাতেরবেলা লাইট জ্বালে, শাকিব যেটা বলছে রাতে লাইট জ্বালে ঘুমেছে, আমার সাথে ওই দিন আমার ফ্রেন্ড তুলির সাথে দেখা হয়েছে, ও আমার বলতেছে যে ভূত এফএম শুনুন, আমি একবারই শুনছি বাট লাইটটা জ্বালায় তারপরে শুনি না, আমি বললাম যে এরকম করলে হবে না, তোমরা লাইট জ্বালায় শুভা ইলেকট্রিসিটি বিল একটু বেশি আসতো কিন্তু ভূত এফএম এর পপুলারিটি বাড়বে, লাইটটা জ্বালায় ঘুমাও অসুবিধা কি, না লাইট জ্বালায় ঘুমাইল সপ্তাহে তো একদিনই লাইট জ্বালাইলে, এত কি প্রেমি করার তো কোনো মানে নেই তাই না, আর এলইডি লাইটের নাকি ইয়ে কম মানে ইলেকট্রিসিটি কম, বলবো যে ঘুরে করতে
আমাকে একটা ব্রেক নিয়ে আসবো,
আমরা একটা ব্রেক নিলে খুব ভালো হয় কারণ আমাদের কাছে স্টোরি টোরি নেই বাট অনেক ভালো লাগছে,
ওই কাহিনীটা যে আপনার সাথে কথা বলছিলাম যেটা
বাসার কাহিনীটা,
তাহলে আমরা একদম বলে শেষ করে দেয় একটা বলে শেষ করে দেয়
মানে যে অবস্থায় আসি আমরা একটু বলি, খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে গত কয়েকদিনে, বেসিক্যালি ইট অল হ্যাপেন্ড বিকজ তুমি ওই দিন আমাকে এসএমএস করছো লিফট ঠিক আছে আপনারা চলে আসেন, আমি গিয়ে শুনবো হয়েছি যে শুনুন ভাই লিফট ঠিক আছে যাবেন নাকি বুঝে, শুনুন বললো চলো, কিন্তু আমাদের তো কোনো স্টোরি নেই মানে আমরা গত 6-7 মাসে কোথাও যাই নাই কিছু করি নাই, মোরলেস মানে যেগুলো শেয়ার করার মতো ওগুলো শেয়ার করে ফেলছি, যেগুলো শেয়ার করতেছি না ওগুলো টিকিতে যাবে, তারপর আমরা সময় হলো তোমরা কাজ করো তুমি জিপ ফুটেজ নিয়ে বসো, ফুটেজ শুটেজ দেখো যদি মানে অনেকদিন ধরে অনেক কিছু করছি তো মনেও থাকে না সব, দেখো যদি ইন্টারেস্টিং কিছু একটা বাইর হয়, অত ইন্টারেস্টিং না হইলেও মানে ছোটখাটো যদি কিছু থাকে একটা শেয়ার। সো মজা ব্যাপার হচ্ছে আমি আর জীবন বসছি, সো ফুটেজ দেখতেছি, সো যেসব আমাদের মনে আছে যেগুলো কাজ করতেছি ওগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এছাড়া আমার অনেক টেপ আছে ওগুলো টেপ দেখতেছি দেখছি। তো হঠাৎ করে একটা টেপ দেখলাম, ওটার ট্যাগ আমরা প্রত্যেকটা টেপের উপরে তো একটা ট্যাগ দিই যে ইনভেস্টিগেশন নাম বা ওটা কোড নেম দিয়ে আর্কাইভ করি, সো ওটার মধ্যে লেখা লস্ট। তো লস্ট লেখা তো আমি বললাম যে লস্টের টেপ তো লস্ট তো আমরা এডিট করে ফেলছি, মানে আমরা আরেকটা ইনভেস্টিগেশন আছে যে আমরা হারাই গেছিলাম জঙ্গলে, ওটার কোড নেমও লস্ট। তো ওটা আবার টেপে আবার লস্ট লেখা না, ওটা আমরা নিজেরা বলি লস্ট, টেপে গিয়ে লেখা আমি বলি গেছি। সো অবশ্যই লস্টের লস্ট লেখা কেন, লস্টের তো টেপে তো আমরা লস্ট লিখি না, এটা লস্ট লেখা কেন, যে বলে না এটা ওটারই হবে ওই ইনভেস্টিগেশনই হবে ওটা আমরা এটার মধ্যে হয়তো লস্ট লিখছে। লস্ট ওখানে আমার ক্লিয়ারলি মনে হচ্ছে আমরা লস্ট লিখি না, আমরা জঙ্গল নাকি অন দ্য ওয়ে টু খুলনা কি জানি লিখছে আমার মনে নেই, লস্ট লেখা ছিল না, লস্ট লেখা কেন, জীবন তো পাতা দিচ্ছিল না, এটা ছাড়তো দেখি জীবন ছাড়ছে ছাড়ছে। অ্যান্ড ছাড়ার পর আমরা যেটা দেখছি মানে আমি আরো প্রথমে খুব ডচ খাইছি, বিকজ মানে আমরা দেখি আমরা একটা বাসার মধ্যে আছি, আমি সুমন ভাই জীবন মানে টিপিক্যাল ভৌতিক স্টাইলে ক্যামেরা সেট করা, তো আমরা বলতেছি যে এখন বাজে রাত দুইটা ওয়েট করতেছি, এবার খুব বোরিং কথাবার্তা হচ্ছে এমন কিছু হচ্ছে না, তো আমরা ফট করছি ফট করছি ফট করছি, তারপর আমি টিপটা বন্ধ করলাম, বন্ধ জীবন টিপটা বন্ধ করলো, বন্ধ করলো যে দোস্ত আমার তো ওটা মনে পড়তেছে না, তারপর বললাম যে আমারও মনে পড়তেছে না, তারপর আমরা দুজন এটা অনেকক্ষণ চিন্তা করলাম, তারপর আমরা আরো দুটা টিপ পেয়েছি যেটা হচ্ছে লস টু লস থ্রি, ওটাও আমরা দেখছি আমার জীবন, এবং প্রত্যেকটাই হচ্ছে ওই বাসার একটা ঘর তোমার একটা ঘর, আবার একটা বাসার বাইরেও কিছু ফুটেজ আছে, কিন্তু কি নিয়ে মানে ইনভেস্টিগেশনটা কি নিয়ে ওখানে ওই কোনো ইয়ে নেই ফুটেজ নেই, মানে যেটা হয় যে আমরা যখন একটা জায়গা ইনভেস্টিগেট করতে যাই, যেমন ভৌতিক সিরিজের একটা ফরম্যাট আছে যে ফরম্যাটের প্রথম একটা ইন্ট্রোডাকশন থাকে, আমরা কেসটা ইন্ট্রোডিউস করি, তারপর একটা কনক্লুশন থাকে, এগুলো থাকে, এগুলো একদম সব পরে হয়, যেমন ভৌতিক যখন এপিসোডটা অনার যাবে সবাই প্রথমে কিন্তু দেখবে যে সুমন ভাই এসে একটা কেস ইন্ট্রোডিউস করছে যে আজকে হচ্ছে আমরা এই জায়গাটা ইনভেস্টিগেট করতে যাবো, রিয়েলিস্টিক্যালি ওটা সবচেয়ে লাস্টে শুরু হয়।
আচ্ছা,
যেটা হয় যে আমরা আসলে প্রথমে যাই গিয়ে দেখি ওখানে কিছু আসে নাকি, যদি কিছু পাই দেন উই কাম ব্যাক এন্ড উই শুট দ্য ইন্ট্রোডাকশন। সো এখানে উই হ্যাড দ্য ইনভেস্টিগেশন, সো উই ডিডন্ট হ্যাভ দ্য ইন্ট্রোডাকশন। মজা করা হচ্ছে নিদের জিব্রান নরাই কুড রিমেম্বার এনিথিং অ্যাবাউট দ্য ইনভেস্টিগেশন।
আচ্ছা,
দেন উই কল ইন সুমন ভাই, সুমন ভাই প্রথমে আমি টিপ দেখেছি যে এটা মনে আছে সুমন ভাই লস্ট, তো সুমন ভাই হ্যাঁ এটা তো জঙ্গলেরটা, আমি বলছি না সুমন এটা জঙ্গলেরটা না, জঙ্গলটা লস্ট, সুমে বলছে হ্যাঁ সব ওটা মানে আমরা কোড নেম নিজেদের মধ্যে ইউজ করি লস্ট, বাট ওটা আসলে ক্যাসেটে লস্ট লেখা না, এটা ক্যাসেট অন্য কিছু লেখা, তারপর বলো কি জানো দিলেন হ্যাঁ খুলনা ইনভেস্টিগেশন ওয়াইল্ড ফাইভ বিহাইন্ড দ্য সিনস ছিল, তাও ছাড়ছি সুমন ভাই বসে দেখলো, সুমন ভাই অফ ফার্স্ট সিটি এ কুন ফিগার আউট এনিথিং।
আচ্ছা,
সো উই হ্যাভ থ্রি টেপস and we have this investigation bashar ebong kichu hocche na, nothing is happening, so tinjoi dekhlam shon bhai o confused, shon bhai horat horat ki jani onar mone hoy na na eta na eta na,
exclusively on artanar.com
this is the mystery, we have three tapes jetar moddhe kichu footage ache
apnara kono bhabe mone korte parchen
na, jeta mone porchhe na je eta ki ebong I can't even remember, shon bhai ekdom mone nei কার থ্রু দিয়ে কেসটা আসছে, এন্ড আই হ্যাভ এ ফিলিং এটা সোম ভাই থ্রু দিয়ে আসেনি।
আচ্ছা,
আমি জানি না এটা কেন আমার মনে হচ্ছে, মানে আই হ্যাভ এ ফিলিং এটা আমার থ্রু দিয়ে আসছে, যে আমাকে কেউ পসিবলি ফেসবুক থ্রু দিয়ে কন্ট্যাক্ট করছিল, কিন্তু আই ডোন্ট রিমেম্বার হু ইট ওয়াজ, আই ডোন্ট হ্যাভ দ্য গাইজ নাম্বার, বাট থাকলেও আমার মনে নেই, সো আই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন, নান অফ আস নো হোয়াট ইজ গোয়িং অন, সো তুমি ওর সাথে কথা বললে কোনো কারণ হবে মাইকে কথা বলতে,
বাট আমরা তিনজনই টেপের মধ্যে আছি, কথা বলতেছি, আমরা ডিসিশন দিচ্ছি কি করবো, ক্যামেরা সেট আপ করছি, সবকিছু আছে ফুটেজের মধ্যে, আমরা দুটো ক্যামেরা সেট আপ করি যে হাতে একটা থাকে, সব আছে।
সো রাইট নাও উই আর ট্রাইং টু সলভ দিস প্রবলেম আর কি, মানে মানে আমরা যেমন আমাদের কাপড় চোপড় দেখতেছি, মানে দেখার চেষ্টা করছি কোনো ডেট আছে নাকি, মানে কোথাও আছে না ক্যামেরা, আসলে ডেটটা যেটা আছে ওটা প্রবাবলি কারেক্ট ডেট না।
আচ্ছা,
সো উই ট্রাইং টু সি যে কারো ঘড়ি দেখা যায় নাকি, মানে অন্য কোন জায়গায় কি ক্যামেরার ডেটটা আমি 100% শিওর, বিকজ ওটা যে ডেটটা
আছে ঠিকই কই না,
তা ঠিক কই না, ওই সময় ইনফেকশন সময় থাকে ছিল না, তো ওই ডেটটা হতে পারে। সো দিস ইজ দ্য মিস্ট্রি রাইট নাও, আমরা বাসায় বসে সলভ করার চেষ্টা করতেছি। কিন্তু এটা খুবই মিস্টেরিয়াস যে আমাদের কারো মাথা আসতেছে না, আই ডোন্ট নো ওয়াই দ্যাট ইজ, মানে এটা শুনতে খুবই অতিরঞ্জিত, শুনতে খুবই চাওয়াবাজি, শুনতে খুবই ফারফেচড, বাট আই ক্যান্ট ফিগার ইট আউট।
আমার যেটা মনে হয় তিনজনেরই ভুলে যাওয়ার কথা নাই হবে, বাট আমরা ভুলে গেলে আবার তো পরে মনে আসার কথা কিছু একটা, এরকম হইতেই পারে যে কেউ একজন আমাদের ডাকে নিয়ে গেছিল, আমাদের সাথে একটা ফাউল প্লে করছে, যে চাটা কিছু একটা খাওয়াই দিছিল যেটার মধ্যে খুব কোন কিছু একটা কেমিক্যাল আছে, যেটা আমি জানি না অ্যাকচুয়ালি,
আমার সার্জারিটা হোক ব্রেন টিউমার মনে পড়তে পারে।
তো আমরা আজকে শেষ করছি, আমরা আবারও সুমন ভাই আমরা সবাই একটু যদি বিদায় নিয়ে নিতেন তাহলে আমি শেষ করতে পারি। হ্যাঁ, এখন ওকে, এই মুহূর্তে সিনারি হচ্ছে আমি 18 তারিখ ব্যাংককে যাচ্ছি, ওখানে গিয়ে আমার ব্যাংককের পরে সিঙ্গাপুর যেতে হবে দুই জায়গাতেই, সো সামনে ডেফিনেটলি এর মধ্যে আসতেছি না। আর তারপরে যদি এরকম হয় যে ব্রেন টিউমারটা অনেক ছোট থাকে তাহলে আমার আরো ওয়েট করতে হবে,
আরো ওয়েট করতে হবে,
আর যদি মনে হয় বড় হয়ে যায় তাহলে ইমিডিয়েট সার্জারি করতে হবে। আমরা চাচ্ছি আমাদের কনভেনিয়েন্স অনুযায়ী ব্রেন টিউমারটা বড় হোক, মানে 2 মাস পরে, তাহলে আমাদের বহুত চেষ্টা কাজ আমরা শেষ করে দিয়ে তারপরে আমার সার্জারিটা করবো, এই হচ্ছে ব্যাপার। সো এনিওয়েজ, হোপফুলি সবাই ভালো থাকবে এবং সবাইকে বলবো যে আমাদের জন্য একটু দোয়া করবেন, বিকজ শরীরটা ভালো যাচ্ছে না আর কি, জানি বেশ কয়েকদিন ধরে।
জীবন ভাই,
বদ্দা যদি শুনে থাকে আমাদের এই হতে আজকে, তাহলে আবার বলবো যে ওই যে শ্যাম্পু টেম্পু দিয়ে লাভ নাই, চুল আর গজাবে না, চুলটা পড়বে, মানে বদ্ধ হচ্ছে গিয়ে, মানে বুঝতেছে যে শুনতেছে সে বুঝতেছে আমি কার কথা বলতেছি। সাকিব কিছু বলার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি চাই সাকিব এখন কিছু বলুক।
জীবন যেটা বললো যে সবাই দোয়া করে সুমন ভাইয়ের চামাংলা শেষ হয়ে যায়, বিকজ হোপফুলি বোথ ইজ ওয়েলকাম এন্ড ইটস গোনা বি গ্রেট, এন্ড ওটার পরে আমাদের কিছু প্ল্যানস আছে যেগুলো আর গোনা বি অসাম, আর সবগুলো ডিপেন্ডিং অন সুমন ভাই গেটিং বেটার।
আমরা আশা করছি যে খুব দ্রুত সুমন ভাই সুস্থ হয়ে উঠবেন, এবং আমরা জানি যে মানে অনেকেই এটার জন্য মানে অলরেডি SMS এর মধ্যে লিখছেন। তো যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করব, আবার আগামী সপ্তাহে আবার ফিরে আসবো। যাওয়ার আগে আর একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofurti.fm, আর আমি আর একবার এটা স্পেলিংটা বলে দিই bhutfm@radiofurti.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আগামী শুক্রবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকে চলে যাচ্ছি, বাট ফুর্তির প্লেলিস্ট জুড়ে রয়েছে আপনার সব পছন্দের গানগুলি, সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।